This track was downloaded from FusionBD.com.
Tormani, poi. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই গ্র্যান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 103তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিপ্রিয়া এই মুহূর্তে আপনার সফরসঙ্গী রাত দুটো পর্যন্ত, এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 103তম পর্বটি ধারণ করা হয়েছে বারুইপাড়া গ্রামের একটি বটগাছ তলায়। হন্টেড প্লেসের ডিটেলস আমরা জানবো সুমন ও শান্তর কাছ থেকে অন দ্য স্পটে। প্রিয় শ্রোতা, ডরের 103তম পর্বের অতিথি চারজন, সাকিব, রিফাত, নিয়ামত এবং মুস্তাফিজ। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত, এবং সাউন্ডে রয়েছে লোবান। রাত 12টা হচ্ছে সময়, এবং বৃহস্পতিবারের রাত। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং শান্তর যে কথোপকথন এবং সাউন্ড বাইট সেটা আপনাদেরকে শোনাচ্ছি, এবং তারপর আমরা ডরের মূল পর্বে প্রবেশ করব। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
কি খবর সুমন?
যাই হোক, অনেকক্ষণ ধরে চুপচাপ
চুপচাপ ছিল কেন এতক্ষণ বলতো?
না, আমি চুপচাপ ছিলাম, আমি দেখছিলাম মানে শান্তর এই মুহূর্তে যে চোখে মুখের যদি এক্সপ্রেশনটা, যদিও মানে রেডিওতে দেখা যায় না, টিভি হলে দেখাতে পারতাম
একদম সম্পূর্ণ উল্টাটা কথা বললা। যদি টিভি হতো তাহলে আমি মানে সবাইকে দেখাতে পারতাম যে তুমি কোন এক্সপ্রেশনে তাকাচ্ছিলে এবং কথা বলছিলে না।
না, সেটাই, আমি যে এক্সপ্রেশনে তোমার দিকে তাকিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি অবাক হয়ে দেখছিলাম এই মিরপুরে রাতের বেলা মানে এই গোল চক্করের মধ্যে শান্ত কি দেখলো যে এইভাবে হা করে তাকায় আছে। তো যাই দেখেছে না দেখেছে ওই দিকে আমরা যাচ্ছি না।
না না, ওইটা যাওয়ার দরকার আছে? শুনো, সবকিছু দেখার জন্য চোখ থাকার দরকার আছে, বুঝছো?
সেটাই, সেই চোখ যদি এইভাবে চোখের অবস্থা হয়ে যায় আই থিঙ্ক না দেখাই বেটার। তো যাই হোক, আমরা কি দেখছিলাম না দেখছিলাম, বিশেষ করে শান্ত কি দেখছিল সেটা নাই বলি, আপাতত আমরা এতটুকু জানাই সবাইকে। আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে জার্নি শুরু করছি। আজকে মিরপুরে রয়েছি আমরা, মিরপুর 2 নম্বর গোলচক্কর এলাকায় আছি, এবং একটু আগে আমরা একটা দোকান থেকে চা খেলাম,
চাটা অসাধারণ ছিল,
অসাধারণ ছিল। শান্তর কোনো একজন ফ্রেন্ড এটার খোঁজ দিয়েছিল যে ভালো চা।
একটা ব্যাপার কি জানো সুমন, যে তুমি যে কোনো এলাকাতে যাও প্রতিটা এলাকাতে কোনো না কোনো একটা চাওয়ালা থাকবে যার চা অসাধারণ থাকে।
রাইট, এবং সেইম এই এলাকাতেও আছে, এবং কিছু কিছু এলাকার চা আসলেই আছে।
আর তোমাকে আমি ইনভাইট করবো একটা জায়গার জন্য, সেটা হচ্ছে পুরনো ঢাকায় সুলতানের চা।
আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে, চা খাচ্ছি আর অপেক্ষা করছি কখন অফিসের গাড়ি আসবে মিরপুরে আমাদেরকে পিক করবে। এবং এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা চলে যাব আশুলিয়ার দিকে, এবং আশুলিয়ার চমৎকার একটা গ্রামে যাব। গ্রামটার এনভায়রনমেন্ট খুবই সুন্দর একটা গ্রাম, বাট বাকি কথা আমরা রাস্তায় গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে বলবো। ওকে, তো আপাতত চলো অপেক্ষা করছি।
মিরপুর থেকে আশুলিয়া হয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য বারুইপাড়াতে।
ঢাকা থেকে যখন আমরা গাড়িতে উঠছিলাম শান্ত বলেছিলাম যে সবাইকে আমরা ওই গ্রামে পৌঁছে আমরা গ্রামের অবস্থা
বলবো আর কি।
তো আমি আর শান্ত এই মুহূর্তে সেই গ্রামের রাস্তা ধরে হাঁটছি। আমাদের যেই কাঙ্ক্ষিত রাস্তাটা এটা আরো কিছুটা সামনে, এখানে আমরা গাড়ি আনিনি, আমরা হেঁটে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা যেই জায়গাটায় আছি এটা থেকে মনে হয় আর কিছু দূর সামনে গেলে আমরা সেই গাছটা দেখতে পাবো। আসলে আমরা আজকে খুব সুন্দর একটা বট গাছের নিচে বসে ঘরটা ধারণ করব।
একদিক থেকে সুন্দর, একদিক থেকে কিন্তু ভয়ঙ্কর। যদি আমরা এখন ঘটনা বলছি না যে কেন ভয়ঙ্কর, কিন্তু সময় হলে সেটাই আর কি জানানো হবে।
রাইট, সেটাই সবাই নিশ্চয় জানেন, ভয়ঙ্কর না হলে তো ডট টিম আর এখানে আসে না। তো ওকে, আমরা হাঁটি শান্ত, আর একটু মনে হয় ডান দিক দিয়ে ঘুরে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো।
হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, কেন জানি আমার খুব শীত লাগছে, তোমার কি লাগছে?
এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য খোলামেলা জায়গা তো,
হ্যাঁ এটার কারণে মনে হয়
ঠান্ডা রকম লাগছে।
গাড়ি থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পরই আমরা পৌঁছে যাই বারুইপাড়ার সেই বট গাছ তলায়। ফাইনালি আমরা বট গাছটার নিচে আছি এবং কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। তবে বা আমার যেটা মনে হচ্ছে যে এই জায়গাটা কি বলে, যদি আমরা এই হন্টেড ঘটনাটাকে আমরা বাদ দিই
তাহলে কিন্তু সুন্দর জায়গা,
অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা জায়গা, মানে খুবই সুন্দর। আর আমরা যে বট গাছটার নিচে আছি এই বট গাছটার আশেপাশে ঘর বাড়িও খুব একটা নেই,
আছে
এবং অনেকেই জানেন আমাদের উপস্থিতি এখানে, আমরা জাস্ট শুধু ঘোরার জন্য এসেছি। তো শান্ত, আমরা তাহলে মূল জার্নিটা শুরু করি। আমরা আর কথা বাড়াতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে এই বট গাছটার নিচে আমরা আছি, এই বট গাছটাকে নিয়ে এলাকাতে অনেক কথা প্রচলিত আছে এবং এই বট গাছটার এখানে একটা মানে মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং পরবর্তী সময় একটা কবর দেওয়ার ঘটনাও ঘটেছে এখানে। তো বিস্তারিত বিষয়গুলো আমরা
আমরা পরে বলি,
দরের শেষ প্রান্তে এসে সবার কাছে ক্লিয়ার করব। তবে আমরাও যেটার জন্য অপেক্ষা করছি এই মুহূর্তে, আমাদের অতিথি যারা রয়েছে তাদের ঘটনা শোনার অপেক্ষা আছি। তো আমরা তাদের ঘটনাতে চলে যাব। সুশান্ত, আমরা কথা না বাড়াই, আমরা তো ধীরে ধীরে এই জায়গাটার যে ঘটনা রয়েছে এটা তো পুরো পর্ব জুড়েই আমরা ডিসক্লোজ করব, এই জায়গাটার পুরো বর্ণনাটা আপনাদের সামনে তুলে ধরব। তো তার আগে মূল যে জার্নি সেটা শুরু করা যাক,
চলো সুমন শুরু করি।
তো আমরা ফার্স্টে যাকে দিয়ে শুরু করছি তার পরিচয়টা একটু প্রথমে জেনে নিচ্ছি। আপনার নামটা বলবেন এবং আপনার কোথায় থাকেন, কি করেন, সেই পরিচয়টা আমরা সবাই জানবো, এক এক করে আমরা প্রত্যেকের পরিচয় জানবো। তো আমরা শুরুটা আজকে আপনাকে দিয়েই করছি।
আমি আকরাম সাকিব আবির, আমি ইনস্টিটিউটের ঢাকা সাভার থেকে।
কি করেন আপনি?
আমি একটা ইউনিভার্সিটি পড়তেছি, ঢাকা বিশ্বকে ইউনিভার্সিটিতে। আমি নামটা বলতে যাচ্ছি ইউনিভার্সিটিটার।
আপনি যদি নাম না বলতে চান সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। তো আমরা আপনার ঘটনাটা শুনতে চাই, আপনার এক্সপিরিয়েন্স শুনতে চাই। তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার সাথে কি ঘটনাগুলো ঘটেছে নাকি আপনি শুনেছেন?
না, আমার সাথেই ঘটে গেছে ঘটনাগুলো।
আপনার সাথে এই ঘটনাগুলো ঘটার আগে আপনি কি বিশ্বাস করতেন যে প্যারানর্মাল থিংস এক্সিস্ট করে?
অ্যাকচুয়ালি আগে থেকেই বিলিভ করতাম, কারণ এটা আমাদের বংশগত দিক থেকে হয়ে আসতেছে, ঘটে আসতেছে, আমার দাদুর সাথে ঘটেছে, আমার আব্বুর সাথে ঘটেছে, দেন আমার সাথে।
এই ধরনের অ্যাক্টিভিটিস আপনাদের ফ্যামিলি বংশ পরম্পরায় পেয়েছে?
জি।
সো আপনি বিলিভ করতেন। ঠিক আছে, আমরা এবার মূল ঘটনার দিকে যাই। ফার্স্টে কোন ঘটনাটা আপনি শুনবেন?
ফার্স্টে যেটা আমার সাথে ঘটেছে 2012 সালে সেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। আমি যখন ফার্স্ট আমি রংপুর থেকে ঢাকাতে আসি, তো আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে এডমিশন নিই। তো এডমিশন নেওয়ার দিন আমি আমার আব্বু সহ আসি। এডমিশন যখন আমাদের কমপ্লিট, তো তখন আমরা হলটা ভিজিট করি। তো আগে থেকে হলটা নিয়ে আমার কেমন যেন একটা মানে কৌতূহল ছিল যে হলটা এরকম কেন,
কিরকম।
তো একটু আমরা ভৌতিক পরিবেশে মানে লোকজন কম থাকতো,
মানে হল বলতে আমরা যেটা বোঝাই যে একটা হোস্টেল, মানে অনেক কোলাহল থাকবে, অনেক স্টুডেন্টস থাকবে, এই ধরনের ছিল না?
জি জি, এই ধরনের ছিল না, একটু অন্যরকমই ছিল। তো তারপরে সেদিনের মতো চলে যাই রংপুরে ব্যাক করি। তো ব্যাক করার পর যখন আমি রংপুর থেকে 10 দিন পর যখন আসি আবার ভার্সিটিতে, তখন আমাকে এই হলে এডমিট দেওয়া হয়। তো আমি যখন হলে এডমিশন নিই তখন হচ্ছে আমি একটা রুমে উঠি। তো রুমে ওঠার পর বড় ভাইরা আমাকে বলতো এই এখানে কিন্তু হলে ভূত বাইর হয়, দেখা যায় বাচ্চার বাইর হয়, চুল ছেড়ে দিয়ে একটা মহিলা বসে থাকে, বেসিন দিয়ে রক্ত পড়ে। তো আমি আগে থেকে এইসব জানি, তো আমি তো ভয় করতাম না, তো বলতাম যে ঠিক আছে সামনে আসলে দেখা যাবে কি হয়।
আচ্ছা, আমাদেরকে যে একটু হলটার পরিবেশের বর্ণনাটা দিতে পারবেন?
হলটা এরকম পরিবেশ ছিল যে আমাদের
কয়তলা ছিল
হলটা? আমাদের ফার্স্ট 3 তলা, তার পাশে একটা 3 তলা মেয়েদের হল ছিল, তার আবার একটা 6 তলা হল করা হয়েছে, বাহিরে আর একটা 6 তলা হল আছে।
আশেপাশে কি জঙ্গল?
আশেপাশে জঙ্গল আছে, একটু জঙ্গল, বাড়ি কম, বসতি একেবারে কম। তো আমরা যখন ফার্স্ট আসি তখন দোকানও ছিল না আশেপাশে, 3টা দোকান ছিল আর আমাদের ক্যাফেটেরিয়া ছিল ভার্সিটির, এখন অনেক দোকান হয়ে গেছে, এরকমই পরিবেশটা আর কি। আর সবসময় থমথমে পরিবেশ থাকতো, যদিও ইলেকট্রিসিটি থাকতো তারপরে থমথমে পরিবেশ থাকতো।
থমথমে বলতে বোঝাতে চাইছেন কি? নীরব নিস্তব্ধ।
হ্যাঁ, নীরব নিস্তব্ধ, এরকম থাকতো আর কি।
এরপরে কি হলো?
এরপরে আমি ভাইয়ার আমরা কিভাবে বলতো, তখন আমি বলছি ঠিক আছে সামনে এসে দেখা যাবে। তো একদিন রাতের ঘটনা বলি, যে রাত 11:30 তো আমি টয়লেটে যাই, টয়লেট যখন আমার ইউজ করা শেষ তখন বাইর হব, তখন এই সময় দেখি যে দরজা খুলে দেখি যে চারটা বেবি মানে দাঁড়ায় আছে। তাদের স্ট্রাকচার এরকম ছিল যে পুড়ে গেলে মানুষ যেরকম ঝলসে যায়, একটা মানুষের চেহারা তো পুরো ঝলসানো চেহারাটা ছিল।
কতটুকু বেবি ছিল?
বেবির বয়স হবে একটা 7, আর একটা হচ্ছে 10 হবে, 10-7, আর একটা 6, আর একটা মেবি 3 হবে।
মানে আপনি দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা ঘুরে বেড়া, কোথায়
চারটা? মানে আমার, আমি যখন টয়লেট থেকে বাইর হব টয়লেটের একদম ড্রয়ে,
কয়তলায় ছিল?
আমি নিচতলায় থাকতাম।
আপনি কি মানে ওই করিডোরেই দেখেছেন নাকি বিল্ডিং এর বাইরে?
বিল্ডিং এর বাইরে না, একদম আমার সামনে, এই দরজার সামনে। তো তখন আমি দেখতেছি যে পুরো কুয়াশা, এই সময় তো এত কুয়াশা, টয়লেটের লাইট আছে, কিছু দেখতে পাচ্ছি না। তো তারপরে দোয়া দোয়া পড়তেছি। তো পড়ার পর
কি করছে
বাচ্চাগুলো? কিছু করতেছে না, খুব করুণ দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। কোনো কারণে তাদেরকে যে মারা হয়েছে, এটা দৃষ্টি একটা মানে করুণ যে একটা তাদের চোখে চাহনি, আকুতি নিয়ে তাকায় আছে। আমি ততটা
শরীর কি ঝলসানো?
হ্যাঁ, পুরো শরীরটা ঝলসানো ছিল। আমি ততক্ষণ মানে ভয় পাইনি যে তারা তোমাকে ভয় দেখাচ্ছে না। তো আমি তখন দোয়া দোয়া পড়ি যে চলে যায় সামন থেকে। তো একটু পরে চলে গেছে তারা। তো আমি যখন রুমে আসি তখন আমার বড় ভাই বলতেছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তা বললাম যে টয়লেটে।
তুই চলে গেছে বলতে কি বোঝা?
বাচ্চাগুলো মানে
দেখেছেন হেঁটে চলে যাচ্ছে না, উধাও
না, উদাও হয়ে গেছে, তাৎক্ষণিক উদাও হয়ে গেছে কুয়াশার মধ্যে আর কি। তারপর আমি যখন রুমে আসি তো বড় ভাই বলতেছে, কি রে তুই এতক্ষণ কই ছিলি? তা বললাম, কেন আমি তো টয়লেটে ছিলাম। তো তুই এক ঘন্টা যাবার টয়লেট কি করলি? আমি তখন মানে একটু শক হয়ে যাই, এক ঘন্টা আমি কি করলাম? আমি এই গেলাম আমার কাজ সেরে, আমি বাইর হবো, বাচ্চাগুলাকে দেখলাম চলে গেল। অলমোস্ট আমার মনে আছে যে এক মিনিট হবে, এক মিনিট দেড় মিনিট, সর্বোচ্চ দুই মিনিট হতে পারে, কিন্তু এক ঘন্টা আমি কোথায় ছিলাম? তো তারপর সেদিন আমি রাতে ঘুমাই যাই, তো সকালে আমার প্রচন্ড জ্বর আসে। তারপরের দিন সকালে উঠতে পারছি না, পুরো গা ব্যথা, তেমন দেখতে জ্বর। তারপর ভাইয়েরা বলছে, কালকে তুই কিছু দেখছিস নাকি? তা বললাম, না কিছু দেখিনি। এবার সমস্যা নাই, ট্যাবলেটটা ঠিক হয়ে যাবে। তো ভার্সিটির তখন ডক্টরকে দেখাই, তখন ট্যাবলেট দেয়, খাই। তো যখন আমার 3:30 দিক দুপুরে লাঞ্চ করতে যাবো, তখন দেখি যে পুরো গায়ে আমার পক্স উঠে যায়। তো বাসায় ফোন করা হয়, বাসা থেকে আমার বড় দুলে ভাই, উনি উত্তরাতে প্রাইম ব্যাংকে ছিল, উনি আমাকে এসে একটা পরিবহনে, নাম করা একটা পরিবহন বাংলাদেশের, ওই এসি বাসে আমাকে দেয় যে নাকি পৌঁছায় দেন রংপুরে। তখন যখন আমি এসি বাসটাতে উঠি, A2 সিটে বসি, তো আমার পাশে একজন বসা ছিল, যেহেতু শীতকাল ছিল আর আপনারা জানেন যে এসিতে হচ্ছে একটা কম্বল দেওয়া হয় সবাইকে, কম্বলে মোড়ানো ছিল লোকটা। তো আমি কিছু না বলে, আমার ছেলে জানা পাশে ছিল, তখন ওনাকে আমি কিছু না বলে, ঘুমাই গেছে, ঠিক আছে আমি ওই পাশে গিয়ে বসি। তো ওনাকে কিছু না বলে আমি ওই পাশে যখন বসি, তো আমার একটা ইয়া ছিল কি যে আমি যার সাথে যাই তার সাথে কথা বলি। তো ওনাকে আমি যখন হাত দিকটা ইয়া করি যে আঙ্কেল কোথায় যাবেন, তো উনি আমাকে ঠান্ডা গলায় বলে যে তুমিও যেখানে যাবো আমি সেখানে যাবো। তো আমি তখন বললাম যে এনে কিভাবে জানি, আমি অসুস্থ ছিলাম, একটা মাথায় নিইনি। তার একটু পরে আমি আবার দেখি যে আঙ্কেল কোথায় যাবেন আপনি? তোমাকে একবার বলছি না যে তুমি যেখানে যাবো আমি ঠিক সেখানেই যাবো, বারবার কেন বিরক্ত করতেছো? আমি একটু ভয়ই পাই যে লোকটা এইভাবে কথা বলতেছে কেন। তখন আমি সাহস পাচ্ছি না সুপারভাইজার কিছু বলবো, কাউকে আমি কিছু না বলে ঠিক আছে উনার মতো থাক, আমি আমার মতোই যাই। তো তখন আমি ঘুমাই যাই, অসুস্থ ছিলাম। তারপরে যখন বগুড়াতে পরিবহনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ব্রেক দেয়, তো যাওয়ার সময় দেখি যে ওই আঙ্কেলটা ওখানে নাই। তো সুপারভাইজারকে তখন কিছু বলি না, না বলে আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন প্যাক করি, বাসটা ছেড়ে দিচ্ছে। তা আমি বলছি যে ভাই দাঁড়ান, এখানে একটা আঙ্কেল আছে। তারপর চালাচ্ছে, না এখানে আঙ্কেল আছে, রেখে যাচ্ছেন কেন আপনারা? কোথায় আপনার পাশে কোনো লোকেই ছিল না। তো তখন আমি আরো ভয় পাই যে এতক্ষণ যে লোকটার সাথে কথা বললাম তো সে কে ছিল? তো আমি তারপরে ওনাকে বলি যে সত্যি কি লোক ছিল না? তো বলছে হ্যাঁ সত্যি কোনো লোক ছিল না।
আপনার একটু আমি ইন্টারাপ্ট করি, আপনার পেছনে যাদের সিট ছিল তারা নিশ্চয়ই দেখেছে?
হ্যাঁ দেখেছে।
পাশে যারা সিট ছিল তারা কি বলেছে?
আমি তখন ওনাকে বলতেছি যে আমি তো ওনার পাশেই আমার ছিল বসা। তা বলছে না এখানে কোনো লোক ছিল না। তখন আমি পাশের জনকে যখন জিজ্ঞাসা করি, ভাই আমার সাথে কেউ ছিল দেখছেন? করছে না, ওই সিট তো ফাঁকা আছে। তখন আমি ভাবি যে এদের সাথে কথা বলা মানে একটা মানে বলবে যে পাগল টাগল নাকি, তখন কিছু বলিনি।
আচ্ছা যখন আপনি ওই ট্রাভেল করছিলেন ওই রাতের বেলায়, আপনার টেম্পারেচার মানে খুব বেশি কি জ্বর ছিল আপনার গায়ে?
বেশি ছিল বলতে একটু বেশি ছিল, কারণ আমার গায়ে পক্স ছিল, যেহেতু একটু পক্স থাকলে দেখা যায় গ্যাজুয়ালি তাপমাত্রা একটু বেশি হয় গায়ে।
ওকে, তারপরে কি হলো?
আর তারপরে যখন পাশের জনকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি দেখেছেন, তা বলছে যে না এই সিট তো ফাঁকাই ছিল। তখন আমরা কিছু না বলে চুপ করে বসে যাই। তো দেখা যায় যখন আমার বাসটা যখন রংপুরে বেশি করে তালাগঞ্জ থানা নামতে হবে আমাকে, দেখা যায় যে স্থান থেকে আমাদের একটা মেডিকেল আছে। তো আব্বু ফোন দিলাম, তো আব্বু কোথায় তুমি মেডিকেলে নামো, ওইখানে তোমাকে অ্যাডমিট করে দেখি কি ডাক্তাররা কি বলে, তাহলে আমার জন্য ইজি হবে তোমার জন্য ইজি হবে। তো যখন আমি মেডিকেলের ওখানে নামি তখন 4:30 বাজে, ফজর আজান এখনো দেয়নি। মেডিকেলের পাশে একটা মসজিদ ছিল, মানে রাস্তার অপোজিটে আর কি। তো এই মসজিদের পাশেই আমি দাঁড়াই। তখন একটা আমাদের এলাকার একটা লোক, বড় ভাই, তো উনি আমাকে এসে বলছে এই তুই এখানে কি করিস, চল বাসায় যাই। তা বললাম আমি তো অসুস্থ, আব্বু বাইক নিয়ে আসবে, হয়তো হসপিটালে ভর্তি হতেও পারি। তবে ঠিক আছে তুই আয়, আমি যাই। তো ওই ভাইটা আগে হচ্ছে মেডিকেলের আশেপাশে হচ্ছে পানি বিক্রি করতো, মানে ফল বিক্রি করতো এই টাইপের আর কি। তো ওই ভাইটা হচ্ছে 7 বছর আগে কিন্তু মরে যায়, পানি বিক্রি করতে করতে মানে রোড স্কিনে মারা যায় উনি আর কি। তো তারপরে যখন উনি চলে যাচ্ছে ঠিক তখনই মাথায় আসে ইনি তো বেঁচে নেই, তাহলে কোথেকে আসলো, তখন আমি যেটাকে ডাক দিবো এই শক্তি তো পাচ্ছি না। তো উনি চলে যায়, তখন খুব মানে আশেপাশে কুকুর অনেক ডাকডাকি করতেছে। তো তখনই আব্বু এসে বাইক
কয়টাই ওই ঘটনা
ফজল দেয়নি, এখন 4:30 সময় ঘটনা
ভোরবেলা।
তো তখন আব্বু বাইকের হর্ন দেয়, আব্বু আসে এসে ধরে আমাকে। তারপরে তখন প্রচন্ড ভয় পাই, অনেকক্ষণ দাঁড়াইছিলাম হচ্ছে শীতের মধ্যে। তারপর যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, নার্সরা চলে আসে, দেখা যায় ভোরে ডাক্তাররা আসে না, তো নার্সরা আমাকে দেখা দেখি করে বেডে নিয়ে যায়, শোয়াই দেয়। তো আমি যখন শুই, ওই যে গাড়ির যে লোকটাকে আমি দেখেছিলাম, ওই লোকটা আমাকে বলে মানে তোর কপাল আছে খুব ভালো ছিল, তুই বেঁচে গেলি। এইটুক যখন বলে ঠিক তখনই ফজরে আনন্দে আমি তখন লাভ দিয়ে উঠি, উঠি আব্বু বলে কি হয়েছে, তখন আমি কিছু বলি না, তখন নার্সরা আবার হয়তো ভয় পাইছে এরকম।
আপনি যখন ওই লোকটাকে হাসপাতালে দেখছেন, আপনার আব্বু তো আপনার পাশে,
হ্যাঁ আমার পাশেই ছিল, তখন আমি একটু ঘুমাই যাই।
আপনি তন্দ্রার মধ্যে দেখেছেন, স্বপ্ন দেখেছেন?
হ্যাঁ, স্বপ্নের ভিতর। তখন উনি আমাকে বলে যে তুই আজকে বেঁচে গেলি, তখন আমি সাথে সাথে লাভ দিয়ে উঠি, পরে কিছু বলতে পারি না। তো তারপরে যখন মেডিকেলে আমার কোন রকমই সুস্থ হচ্ছি না, এলাকায় একটা প্রচলন আছে যে যখন পক্স টক্স উঠে তখন নাকি যে এরকম খারাপ কিছু আত্মা টাইপের আর কি মানে প্রভাব পড়ে বডিতে। তো দেন তখন আমাকে আমাদের এলাকায় একটি হিন্দু মানে উনি ওইসবের এই করে
ঝাড়ফুঁক করে,
তো ওনাকে দেখায়। তো উনি আমার কাকু ছিল, তো উনি আমাকে এসে বল দেখে যে আমার পক্সগুলো এরকমই ছিল যে আমার প্রতিটা পশমে পশমে একটা করে পক্স ছিল, এরকম পক্স উঠতো না কারো, কখনো আমি দেখিনি। তা উনি যখন আমাকে ফার্স্ট দেখে বলে যে এই তো অবস্থা শেষ, তখন আব্বু তো ভয়ে পায় যে কি হয়েছে, কাজে আপনার সব বাইরে যান আমি দেখতেছি। তখন উনি আমাকে ঘটনাগুলো যেগুলো আমার সাথে ঘটছে উনি আমাকে সব বলে যে তোমার সাথে এই ঘটছে,
মানে নিজে থেকে বলে,
আমি কিছুই বলিনি ওনাকে,
প্রত্যেকটা হুবহু
হুবহু মানে একদম কি বলবো হুবহু উনি আমাকে বলতেছে, একদমই সিরিয়াস। তো উনি আমাকে বলতেছে তোমার সাথে কি এই ঘটছে, তা বললাম হ্যাঁ এই ঘটছে। তখন উনি আমাকে পানি পড়া দেয়, ডাবের পানি থেকে ঝাড়ফুঁক করে আমাকে পুরো বডি ওয়াশ করায়, বোয়াল মাছ আছে তো বোয়াল মাছের লেজ দিয়ে উনি আমাকে ঝাড়ে। তো এগুলো করার পর দেখা যায় যে আমি 4 দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাই। তো সুস্থ হওয়ার পর উনি আমাকে তাবিজ দেয়, এই তাবিজটা গলায় পড়া দরকার নাই, তুমি যেখানে যাবা হয়তো বা তুমি ভার্সিটি যাচ্ছ, তুমি তোমার ডয়ারে বা ডিস্কে যে কোনো কোথাও রাখবা, কোনো ক্ষতি হবে না। আমার তাবিজটা এখনো আছে আমার ডয়ারে।
এবং আপনি কি মোটামুটি এখন ভালোভাবেই চলতে পারছেন?
এখন বলতে কি যে আমি যখন ঈদে ব্রেক ছিল, তখন ঈদে ব্রেক পড়ার পর দেখা যায় যে রুমমেটটা সবাই আসতে আসে না, তবে দেখা যায় আমি একটু আগেই চলে আসছি ভার্সিটিতে। আমার রেজিস্ট্রেশনে কাজ ছিল 20 জুলাই আসি, তখন রুমে একাই ছিলাম। তো রাতে মেবি 23 তারিখ রাতে 3:30 হবে, কেউ যেন টোকা দিচ্ছে জানানার মধ্যে, মাথার কাছে জানানা একটা পিছনে জানানা, অলমোস্ট জানানা খোলা থাকে, তো কে যেন টোকা দিচ্ছে। তো আমি উঠলাম, উঠে দেখি কে, তখন দেখি যে না কেউ নাই, আশেপাশে কেউ নেই, আবার শুই। তো শোয়ার পর ফজরের আজানের একটু আগে পুরো রুমটা একটা ধোঁয়াশি টাইপের হয়ে গেছে। তা ভাবলাম যে কি আমি কি চাদর লাগায় রাখছি নাকি এটা পড়ে যাচ্ছে। তখন উঠে দেখি যে পুরো রুমটা একটা ধোঁয়াশা টাইপের আর কি। আর যখন লাফ দিয়ে উঠছি, উঠে দেখি জানানা দিয়ে একটা মানুষের বাচ্চার অবয়ব লাফ দিয়ে চলে গেল, ঠিক তারপরেই ফজরের আজান দিয়ে দেয়। তখন আমি আর কিছু বলতে পারি না। তারপরের দিনও আমি সারা রাত লাগজারেই ঘুমাইছিলাম। তখন পরে রুমের দিয়ে ফোন দিয়ে তাদের প্রায় চলে আয়, ওরা আবার তাতে চলে আসে।
এটা হচ্ছে আপনার প্রথম
ঘটনা?
ওকে, মানে এখানে আমরা কয়েকটা জিনিস পয়েন্ট আউট করেছি শান্ত, মানে উনি মনে আছে যে বলেছে যে যখন উনি যাচ্ছিল গাড়িতে ওই সময়ে ওনার কথা অনুযায়ী অনেক জ্বর ছিল শরীরে,
রাইট?
তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে মানে খুব বেশি জ্বরের ঘোরে মানুষ মানে বিভিন্ন জিনিস দেখতে পায় এবং মানে একটা অন্যরকম হ্যালো তন্দ্রার মধ্যে চলে যায়। তো বা আমার ধারণা, আমি জানি না, আমি ভুলও হতে পারি, কিন্তু আমি যদি লজিক দিয়ে আমরা বিশ্লেষণ করি, তাহলে আপনি আপনার গাড়িতে যেই লোকটাকে পাশে দেখেছেন হয়তো বা সেটা আপনার হ্যালুসিনেশনও হতে পারে,
সেটা আবার স্বপ্নও হতে
পারে।
আবার বেশি জ্বরের মধ্যে কিন্তু মানুষ এরকমও হয়
এবং আবার এমনও হতে পারে নাও হতে পারে, কারণ উনি গাড়ি থেকে নামার পর আরো একটা ইনসিডেন্ট ঘটেছে। উনি এমন একজন মানুষকে দেখেছে যে কিনা আরো বেশ কয়েক বছর আগেই মারা গেছে এবং সেম পারসন আপনাকে আবার সেই ঘুমের মধ্যে ওয়ার্নিং করে যায়, সেটা ফাইনালি আপনাকে হসপিটালের বেডে। তো যাই হোক, আমি জানি না এটা কি জ্বরের ঘোরেই হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে, আর অন্য, তবে যেহেতু আপনার সাথে ঘটেছে, আই থিঙ্ক আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা সত্যিকারেরই একটা ভয়ঙ্কর ঘটনা। তো আমাদের লিসনার যারা আছে তারা কিভাবে এটাকে মানে নেবে, এটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার, কে কোন লজিক দিয়ে কোন ঘটনাটাকে ভাঙাবেন এটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। বাট এটা আমাদের অতিথির এক্সপিরিয়েন্স ছিল, উনি শেয়ার করতে চেয়েছেন, আমরা সবাই মিলে সেই ঘটনাটা শুনেছি। আমরা ডটিনের কাছে যেটা শুনেছি যে আপনার আরো কিছু হয়তো ঘটনা আছে, তো আমরা সেই ঘটনার দিকে যাই।
আমার যে সেকেন্ড যে ঘটনাটা হচ্ছে এটাও আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটা ঘটে আমার সাথে হচ্ছে 2010-এ। তখন আমি রংপুরে একটি স্কুলে পড়তাম, নামটা বলছি না। তো স্কুলটাতে পড়াকালীন দেখা যাচ্ছে যে আমি একটা ম্যাচে থাকতাম। তো ম্যাচে থাকার সময় কি হইতো যে আমি বৃহস্পতিবার ক্লাস টাস করে দেন সন্ধ্যার দিক বাসায় আসতাম, শুক্রবার থাকতাম, আবার শুক্রবার সন্ধ্যায় চলে আসতাম ম্যাচে। দেখা যাচ্ছে সব গরু মাংস খেতে পছন্দ করতাম, তো আব্বু বাজার থেকে গরু মাংস নিয়ে আসছে। তো আম্মু বলতেছে কি রে তোর বাবা গরু মাংস নিয়ে আসলে রসুন নিয়ে আসে না, তুই কিরে রান্না করবি? তো আমি বললাম যে আব্বু যদি চলে গেছে থাক, আমি রসুন নিয়ে আসতেছি। তো ঠিক আছে, আমাদের জমি থেকে রসুন নিয়ে আয়। আগে থেকেই আমাদের ওই জায়গাটা খুব একটু হন্টেড ছিল, যে অনেকেই ভাবতো যে ওই জায়গাটা যাওয়া যাবে না। আমাদের রংপুরে, আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে, একটা গ্রামে আর কি। তো জায়গাটার নাম ছিল আপনার হচ্ছে কচুখাল নামে জায়গাটা ছিল। ওই জায়গাটা কেউ যাইতে ভয় পাইতো আর কি, ওইখানে ভৌতিক কিছু কাহিনী ছিল, কাহিনী ঘটতো, কেউ যাইতো না। তা আম্মু বলছে এখন মাগরিব আজানের আগে যাস না, কিছু হতে পারে। তো আমি বললাম যে না কিছু হবে না, কি হবে, ধরলে ধরবে। তখন আমি একটা খুন্তি নিয়ে রসুন কেটে যাই আর কি। তো রসুন ক্ষেতের উপরে একটা আম গাছ ছিল, তো আমি যখন রসুনটা উঠাইতে গেছি তখন মানে খুন্তি দিয়ে যখন মাটিতে একটা মানে ইয়া দিছি, আঘাত করছি, ঠিক তখনই আমার বডিটা পুরো প্যারালাইজড হয়ে যায়, আমি কিছু বলতে পারি না। তো আমার এলাকায় একটা বড় ভাই, তো
মাটিতে আপনি কি ক্ষেত থেকে রসুন তুলে আনতে গেছেন?
জি জি, ক্ষেত থেকে রসুন তুলে আনতে গেছে। তো যখন একটা বড় ভাই আসতেছে তো উনি বলে যে সাকিব ওখানে কি করে? তো উনি এসে দেখে যে আমি যেভাবে আমি খুন্তিটা দিয়ে ইয়া করছি, আঘাত করছি, ঠিক ওভাবেই আসি ওখানে বসে। তো উনি আমাকে ধরে ধরে বাসায় নিয়ে আসে। তখন আমার সেন্স ছিল না, তো আম্মু আব্বু বা রুমে শোয়া দেয়। তখনই হুজুরকে খবর দেয়নি, দেখি কি হয়, হয়তো বা শারীরিক দুর্বলতার কারণে যায়নি করে আসতে, হয়তো বা কোনো সমস্যা হতে পারে, হয়তো বা কিছু দেখে ভয় পাইছে, এইরকম কিছু। তো তখন আব্বু আম্মু আসে, বাইরে বের হয়েছে, আমি আমার রুমে শুয়ে আসি। তো তখন আম্মু একটা সাউন্ড শুনতে পাই যে একজন দুইটা মানুষ যখন মানে হাতাহাতি করে, তখন এইরকম একটা ইয়া সাউন্ড আম্মু শুনতে পাই। তো আম্মু দৌড়ে যায় যে বিছানা থেকে পড়ে গেছে নাকি। তো এসে দেখে যে আমি 3-4 ফুট উপরে ভাসতেছি আর কাকে জানি বলতেছি দে দে দে।
আপনার আম্মু যখন আসছে তখন আপনি?
হ্যাঁ, তখন আমি ভাসতেছি 3-4 ফুট উপরে, সিরিয়াসলি।
উনি দেখতে পেয়েছে?
হ্যাঁ, উনি দেখতে পাচ্ছে। হ্যাঁ, তখন আম্মু একটু মানে একটু পরহেজগার ছিল, উনি আগে থেকে বিষয়গুলো জানে যে আমাদের বংশে বা ফ্যামিলিতে এরকম ঘটে আসছে। তখন আম্মু কিছু না বলে আব্বুকে ডাক দেয় যে দেখো আসো এইরকম করতে শেখান। তো আব্বু বলে তুমি বাইরে যাও। তো একটা ধারণা ছিল যে যদি ওই জিনটা যদি পুরুষ জিন হতো, যদি আম্মু টাস করতো তাহলে সাথে সাথে আমাকে নিয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। তো আব্বু টাস না করে আব্বুকে ডাকে, আব্বু এসে আমাকে দোয়া পড়ে শুয়ে দেয়। তো আমি যখন শুই তখন আব্বু আম্মুরা আবার বাইর হয়ে যায়। তো বাইর হয়ে বলে যে ঠিক আছে হুজুরকে নিয়ে আসি, দেখি কি হয়েছে, হয়তো বা যে সন্ধ্যার সময় গেছে, হয়তো বা জিনের আসর করতে পারি। তখন আব্বু বলছে না কিছু না, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে সব। তো তারপরে দেখা গেল কি যে আমি তখন আবার শুয়ে আসি, তো দেখতেছি আমার দরজায় একটা জুব্বা পরার লোক, সাদা দাড়ি, সাদা পাউডি, সাদা টুপি, সাদা জুব্বা। তো এসে আমাকে বলছে এই তুমি টাকা নিবি, এই ধর টাকা। তো আমি আবার নাকি ওরকম করতেছি লাফালাফি, তখন আম্মু আবার আসে, আবার এসে দেখে যে ঠিক সেম আগের মতোই অবস্থা। তো তারপরে একটা হুজুরকে ডাকে, তো হুজুর এসে যেটা বলে যে ঠিক আছে তুলে আসি লোক লাগবে। তো আমি নিজেও তুলে আসি, তো বলতেছে একই দিয়ে তো হবে না, এমনিতে দুর্বল আছে, অন্যজন লোক লাগবে। তো আমার এলাকায় একটা দুলা ভাই ছিল তুলে আসি, মানে ওনাকে টাকা দিলে উনি দেখা যায় যে কাজগুলো করে। তো উনি আসে, উনি আসার পর যখন বসে তো ওনার গায়ে ওই জিনটা ভর হয়। তো ওই জিনটার বয়স ছিল আপনার অলমোস্ট 118 বয়স ছিল, খুব বৃদ্ধ গলায় বলতেছে, যখন গানে ভর করে যখন, তখন বলতেছে এই বাচ্চা ছেলেটা কেন ধরছিস? তা বলছে ও যখন রসুন উঠায় তখন খুন্তি দিয়ে ও আমার হচ্ছে বুড়ো আঙুলটা কেটে দিছে, ওই জন্য আমি কে ধরছি, ওকে আমি ছাড়বো না। তা বলছে ও তো জানতো না, ও কি জানে যে তোমরা ওখানে বসে মিটিং করতেছো? তো দেখা যায় যে ওরা প্রতি শনিবার না করে মিটিং করে যে কে কোথায় যাবে কি করবে, ওই মিটিং এ নাকি আমি যে ওর বুড়ো আঙুল কেটে দিছে। তো তখন কবিরাজ বলে যে কি হলে তুই যাবি? আমি কিছু হলে যাবো না, আমি ওকে নিয়ে যাবো, ওকে সাথে করে নিয়ে যাবো। তা বলে যে না ওকে তো দেওয়া যাবে না, ওকে ছাড়তে হবে, না তোকে আমি বন্দি করে রাখবো। তো তখন উনি বলে যে এর আগে হচ্ছে ওর দাদুকে ধরছিলাম, তো রাখাল গরু দেখতো, তো দাদু দেখতো যে কি রাখাল কি করতেছে, কি করতেছে কিনা। দাদু যখন গরু আনতে যায় রাখালের সাথে, তখন নাকি ওই সেই একই মিটিং এর উপর দিনে গরু নিয়ে আসছিল, তো গরুর গোবর নাকি ওদের গায়ে পড়ে ওদের উজু নষ্ট হয়ে গেছে।
ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে, দরের প্রথম ব্রেক। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি আমরা নেব। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোমান এবং চারজন বন্ধু আজকে ডরে রয়েছে, সাকিব, রিফাত, নিয়ামত এবং মুস্তাফিজ। তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছে। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোমান। আপনারা শুনছেন ডর। চারজন বন্ধু আজকে ডরে রয়েছে, সাকিব, রিফাত, নিয়ামত এবং মুস্তাফিজ। ডরের 103তম পর্বটি ধারণ করা হয়েছে বারুইপাড়া গ্রামের একটি বটগাছ তলায়। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, এরকম বিশেষ বিশেষ জায়গায় বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোর একটা রোমাঞ্চকর ফিলিংস সবার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বার দিয়ে স্পষ্ট করে বলবেন এবং তারপর ডরের যে ঘটনাটি আপনার জীবনে ঘটেছে সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঘটনার ঠিক সেইখানটাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
দাদা যখন গরু আনতে যায় রাকালের সাথে, তখন নাকি সেই একই মিটিং এর উপর দিনে গরু নিয়ে আসছিল, তো গরুর গোবর নাকি ওদের গায়ে পড়ে ওদের ওজন নষ্ট হয়ে গেছে। তো তখন থেকে দাদুকে ধরছিল, তো ওনাকেও ঠিক ওরকমই টাকা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু টাকা নেয়নি। তারপরে ওটা পরে আমার আব্বু যখন হয় আমার আব্বুর উপরে চলে আসে।
আমার যেটা আপনি বলছিলেন যে আপনাদের বংশ
পরম্পরা, কিন্তু এদের বংশের কেউ না কাউকে আমি এই টাকাটা দিব। তখন হুজুরটা বলে যে টাকাটা পেলে কি মঙ্গল হবে নাকি ক্ষতি হবে? কাছে এখন বলবো না, যখন টাকাটা ধরে রাখতে পারবে তখন বলবো। তখন বললে যে হুজুর বলে যে না আমার এই টাকা চাই না, তুমি ওকে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে চলে যাও। তখন কি এটা সম্ভব না, আপনার যতই আমাকে বন্দী করেন না যাই করেন কিন্তু আমি এটা,
যখন আপনাকে ধরেছে তখন এই ঘটনা?
জি।
ওকে, তারপর
বলছে যে যতই আপনারা চেষ্টা করেন না কেন আমি ওকে ছেড়ে যাব না, ছাড়লেও হয়তো বা ক্ষণিকের জন্য ছাড়বো, আবার দেখা যায় ওর গায়ে আমি আসতে পারি জীবনের সময়। বলে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি কখন আসবো এটা বলতে পারবো না। তখন হুজুর ওনাকে অনেক ভয় টয় দেখায়, দেখায় বলে যে ঠিক আছে আমার বয়স তো বেশি হয়ে গেছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কখনো ওকে ডিস্টার্ব করবো না। তো তারপরে উনি চলে যায়, তো ওনাকে বলে যে আপনি যে যাচ্ছেন তার প্রমাণ কি? তখন উনি নিম গাছের ডাল ভেঙে চলে যায়। তো তারপরে দেখা যায় যে এখনো টুকটাক আমি যখন একাই থাকি মানে হয়তো বুঝতে পারছি মানে কেউ এসে ডাকছে, ফজর আজানের সময় কেউ ডাকছে, ওঠ নামাজের সময় হয়েছে, এইরকম।
আমরা মানে অফ দ্য রেকর্ড কিছু কথা হয়েছিল আপনার সাথে, যেটা আপনি বলেছিলেন যে আপনি এখনো নাকি জিনের অস্তিত্ব টের পান।
হ্যাঁ, আমি
আসলে কি ছিল ঘটনা?
হ্যাঁ, এই ঘটনাটা হচ্ছে যে এই ঘটনাটার পরেই যখন উনি বলছে যে কোনো সময় আমি ওর কাছে আসতে পারি, তো এই পর থেকে আমি একাই থাকলে বা কোথাও গেলে হয়তো বা বুঝতে পারি যে না এই জায়গাটা কিছুটা আছে।
আপনি মানে আপনি অদ্ভুত কোন ধরনের কোনো কিছুকে দেখতে পান? মানে আপনি বলেছিলেন যে অফ দ্য রেকর্ডে যখন কথা হচ্ছিল আপনার সাথে আমার, আসলে কি কিছু দেখতে পান?
আসলে বলতে কি যে হ্যাঁ আমি দেখতে পাই,
যেটা
মানুষের অবয়ব, যেটা মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বাট আমি তাকে টাচ করতে পারছি না, কথা বলতে পারছি না,
এটা কি ফিল করেন আপনি?
হ্যাঁ, এটা আমি ফিল করি, দেখতে পারি।
আপনি মানে এটা কি যে কোনো সময় নাকি কিছু নির্দিষ্ট সময়?
নির্দিষ্ট সময় আছে, সব সময় তোরা আসে না। দেখা যায় যখন আমি আমার বডি পবিত্র আছে বা আমি সে নামাজ পড়ছি, হ্যাঁ দেখা যায় যে ওই দিনের আসতেছে বা আমি দেখতে পাচ্ছি যে আমার পাশ দিয়ে
এখনো ঘটে আসে,
এখনো স্টিল নাও এখনো ঘটে।
আপনি বলছিলেন যে আপনাদের ফ্যামিলির কেউ না কেউ এই জিনিসগুলো দ্বারা প্রভাবিত, তো আপনার জেনারেশনে আপনি প্রভাবিত হচ্ছেন এই জিনিসগুলো দ্বারা? কিছু কিছু পয়েন্ট আসলে লজিক আসলে মেলাতে পারছি না। সো যাই হোক, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার ঘটনা আপনি এক্সপিরিয়েন্স করছেন, আপনি অবয়ব দেখতে পাচ্ছেন, বাট যেহেতু যতক্ষণ না অন্য কেউ দেখতে পাবে হয়তো তাদের পক্ষে এটা বিশ্বাস করাটা একটু কঠিন হবে, বাট আপনি যেহেতু দেখতে পাচ্ছেন আমরা বিলিভ করছি যে এটা আপনার জন্য আসলে অনেক ভয়ের একটা বিষয়, এটা অস্বস্তিকর একটা বিষয়। এবং আপনি বলেছেন যে কথা চলাকালীন সময় যে আপনি তুলারাশির মানুষদের প্রতি মনে হয় এই ধরনের জিনিসগুলোর একটু অ্যাট্রাকশনটা একটু বেশি থাকে, এবং এই তুলারাশির জাতকদেরকে এরা মিডিয়াম হিসেবে খুব ইজিলি ব্যবহার করতে পারে। জানি না অনেকেই হয়তো জানেন কিনা, বিভিন্ন ধরনের ওই যে বাটি চালান বা কি ধরনের কিছু করা হয় যেখানে তুলারাশির মানুষদেরকে ইউজ করা হয়। আমি জানি আমার একজন কলিগ আছে, তাকে সম্ভবত তাদের কোন একটা ইনসিডেন্টে ওনারা নাকি বাটি চালান দিয়েছিল, আমি কথায় কথায় একদিন শুনেছি ওনার কাছে। তো উনি ছিল তুলারাশির এবং উনাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় এবং উনাকে কি ঝাড়ফুঁক করে ওনার নখে দেখতে বলা হয় যে নখে নাকি দেখতে পেয়েছে, যদিও উনি কিছু দেখতে পাননি, বাট কবিরাজ কিন্তু অনেক কিছুই বলেছে নখে কি কি দেখতে পাচ্ছে, বাট ওনার ভাষ্য মতে উনি নিজে কিছুই দেখতে পাননি। সো আমি জানি না যতক্ষণ পর্যন্ত আমার সামনে না ঘটবে আমি আসলে এই জিনিসটা মানে কতটুকু সত্য আমি বলতে পারছি না, আমি বুঝতে পারছি না, বাট আমি রেসপেক্ট করছি যারা আমার লিসনার আছে, যারা আমার গেস্ট আছে, প্রত্যেকেই তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে, আমি প্রত্যেকের এক্সপিরিয়েন্স কেই আমি রেসপেক্ট করছি এবং সেই রেসপেক্টের জায়গা থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের সাথে।
জি আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা শুনছেন আমার লিসনার তাদেরকে অনেক ধন্যবাদ।
এবার আমরা পরের ঘটনার দিকে যাব এবং ডরের জার্নি চলছে, আমি সুমন আছি আপনাদের সাথে এবং সেই সাথে শান্ত আছে আমার সাথে এবং পুরো ডর টিম আমরা রয়েছে, এবং এই জায়গাটাতে আমরা এক এক করে প্রত্যেকের এক্সপিরিয়েন্স শুনবো এবং এরই মধ্যে দুই একটা এক্সপিরিয়েন্স আমাদের শোনাও হয়ে গেছে এবং আই হোপ যে এটা এখানে যারা আছে আমরা প্রত্যেকের কাছে বেশ ভালো লেগেছে এবং হোপসো যে যারা রেডিওতে শুনছে বা শুনবে তাদেরও বেশ ভালো লাগবে। তো আমরা এবার পরবর্তী অতিথির কাছে যাব এবং তার কাছে তার এক্সপিরিয়েন্স গুলো শুনবো, এবং আমরা তার কাছে যাওয়ার আগে একটু ঝটপট বলে নিতে চাই আপনি যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি ফোন করতে পারেন আমাদেরকে, ডরের ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন করলে আপনি আপনার ঘটনাগুলো রেকর্ড করতে পারবেন, নাম্বারটি হচ্ছে 09613892892। এখানে ফোন করে আপনি আপনার বর্তমানে কোথায় থাকেন এবং আপনার নাম এবং সেই সাথে আপনি বর্তমানে কি করেন এবং আপনার ভ্যালিড ফোন নাম্বার, এই তিন চারটা ইনফরমেশন দিয়ে সংক্ষেপে আপনার ঘটনাটা বলবেন, এটা রেকর্ড হয়ে যাবে, পরবর্তীতে ডর টিম সেই রেকর্ডগুলো শুনবে, যদি আপনার ঘটনাগুলো ডরে প্রচারের যোগ্য হয় ডর টিম অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং আপনি যদি ফেসবুকে যোগাযোগ করতে চান ডরে আসতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ রয়েছে আরজে সুমন, www.facebook.com/rjsuman, এখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান। তো চলুন এবার আমরা পরবর্তী অতিথির কাছে যাই এবং তার ঘটনাগুলো শুনব, প্রথমে তার পরিচয়টা আমরা একটু জেনে নিই, আপনার নামটা একটু জানি।
জি আমার নাম মোহাম্মদ রিফাত।
মোহাম্মদ রিফাত,
জি।
ওকে, রিফাত ভাই কি করেন আপনি বর্তমানে?
বর্ণিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ তে পড়ি, ফোর্থ সেমিস্টার।
ওকে, তো রিফাত ভাই শুরুতেই আমরা একটা প্রশ্ন করি প্রায় অনেক অতিথিদেরকেই আমরা করে থাকি, সেটা হচ্ছে যে আপনি কি প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করেন?
জি বিশ্বাস করি, মোটামুটি
বিশ্বাস করেন। বিশ্বাসটা কি আপনার নিজের সাথে কোনো কিছু ঘটেছে বলে বিশ্বাস করেন নাকি মানুষের কাছ থেকে শুনেই বিশ্বাস করেন?
মানে আগে তো ওইভাবে বিশ্বাস করতাম না, যখন নিজের সাথে একটা ঘটনা ঘটে তখন তারপর থেকে মোটামুটি বিশ্বাস করতে শুরু করেছি আর কি।
ওকে, সো আমরা ঘটনার দিকে চলে যাই, ফার্স্টে কোন এক্সপেরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
ফার্স্ট আমি নিজের সাথে ঘটে যাওয়া একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই,
আমরা শুনি শুরু থেকে সেটা।
এটা 2009 সালের ঘটনা, তখন আমি ক্লাস 8 এ পড়ি।
কোন এলাকার ঘটনা?
এটা হচ্ছে ময়মনসিংহের ঘটনা।
ময়মনসিংহ, আপনার গ্রামের বাড়ি?
গ্রামে।
ওকে,
আমাদের স্কুলটা অনেক বড় থাকার কারণে ক্লাস 8 এ আর 10 এর স্টুডেন্ট জন্য ক্লাস এইটের বিত্রি বেয়ার টেনে যারা এসেছে এক্সাম দিয়ে তাদেরকে নিয়ে একটা এক্সট্রা রাত্রে থাকার জন্য স্টুডেন্টদের সবাইকে পড়াতো আর কি রাত্রে।
আচ্ছা, মানে স্যারদের এক্সট্রা কেয়ারে থাকতো?
এক্সট্রা কেয়ারে।
ওকে,
তারপর আমাদের এখানে মোটামুটি কারেন্ট মাঝে মধ্যে আসতো, ওইভাবে কারেন্ট থাকতো না, না থাকার কারণে আমরা সবাই হারিকেন ব্যবহার করতাম, কেরোসিন হারিকেন।
কত সালের ঘটনা বলছেন?
2009 সালের ঘটনা।
2009, ওকে।
হারিকেনের তেলার জন্য পাশে স্কুলের পাশে একটা দোকান ছিল, ওইখানে আমরা সবাই স্কুলে টিফিনের সময় খেতাম, আর হারিকেনের তেল শেষ হলে হারিকেন তেল আনা হতো আর কি। সাড়ে আটটার সময় আমাদের খাবার দেওয়া হতো, খাওয়া দাওয়া শেষ করে আমরা পাঁচজন ফ্রেন্ড হারিকেন তেল আনতে যাই। তেল আনতে যাওয়ার পরে ওইখানে তেল তেল নেওয়ার পরে মোটামুটি স্মোক করার অভ্যাস থাকার কারণে আমরা একটু স্মোক নিয়ে আর কি একটু সামনে একটা ব্রিজ আছে ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে আমরা সবাই অনেকক্ষণ,
মানে তখন ক্লাস কিসে পড়েন?
ক্লাস 8।
ক্লাস 8 স্মোকের অভ্যাস ক্লাস 8 থাকাকালীন?
না ওইভাবে না, মানে শখের বসে আর কি, মাঝে মধ্যে মানুষ করে না,
মানে ওই তো খুব বেশি কিউরিয়াস হয়,
কিউরিয়াস হয় আর কি।
এইটা কিন্তু একটু বলে রাখি ডরের লিসনার যারা আছে, আমরা জানি যে ডরের অনেক ছোট লিসনারও রয়েছে যারা বয়সে অনেক ছোট, এখনো স্কুলের গন্ডি পের হয়নি, তাদের জন্য বলছি যে স্মোকিং থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন, যে কোনো নেশাদ্রব্য থেকে। এটা কিন্তু কখনোই ভালো না, এটা আপনার শরীরের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার সমস্ত কিছুর জন্য ক্ষতিকারক। সো প্লিজ যারা ডরকে ভালোবাসেন আশা করি যে তারা এই বিষয়গুলো একটু মেনে চলবেন। ওকে, তারপরে কি হলো?
তারপরে আমরা হারিকেন তেল নিয়ে ব্রিজের উপরে পাঁচজনকে বসি, অনেকক্ষণ স্মোক করার পরে আমার একটা ফ্রেন্ড ছিল সুজিত নাম, লাস্টে আর কি সিগারেটটা পায়ের নিচে ফেলে আর কি পিষ্ট করে দেয়, নিভাই
দেয়।
নিভাই দেওয়ার পরে আমরা সবাই চলে যাচ্ছি প্রায় 10টা বাজে, 2-3 মিনিট আছে। চলে যাওয়ার পরে ব্রিজ থেকে আমরা 4 জন নামছি, লাস্টে ছিল সুজিত। নামার সময় ওর পেছন থেকে কেউ একজন লাঠি দেয়, ওই মোটামুটি সামনে 2-3 হাত সামনে গিয়ে পরে আর কি হারিকেনটা একটু মানে দূরে গিয়ে পরে পরে যাওয়ার কারণে হারিকেন একটু আগুন ধরে যায়। আগুন ধরে অনেক মোটামুটি কেরোসিন তেল ছিল, পরে মোটামুটি অনেক আগুন, বড় আগুন হয়ে যায়। তোর আমার এক ফ্রেন্ড আগুনটা নিয়ে নদী ছিল নদীর মধ্যে পেছনে ফেলে দেয়, আগুনটা নিয়ে যায়। ওনার যদি বাইরে থেকে কোনো লোক দেখতো এত বড় আগুন তাহলে বুঝতো অনেক কোনো সমস্যা হয়েছে, ছুট্টু আসতে পারে। তারপর আমাদের ফ্রেন্ড ওখানে সুদীপ পরে আছে অনেকক্ষণ যাবৎ, আমরা তুলি ওকে, তোলার পরে হাঁটতে পারতেছে না, মোটামুটি কথাও কম কম বলতেছে কিন্তু হাঁটতে পারতেছে না একদম, পাতা মোটামুটি অনেক যখন তখন ফুলে গিয়েছিল।
মানে কি ওই লাঠি খাওয়ার পরে ফুলে গিয়েছিল?
ফুলে গিয়েছিল।
কিন্তু আপনারা বলছিলেন যে 5 জন আপনারা, 4 জন সামনে উনি পেছনে
উনি একজন পিছনে,
তো লাঠি কোত্থেকে আসলো?
আস্তে আস্তে ঘটনাতে আসতেছি কি হয় সামনে।
ওকে ঠিক আছে, আমরা শুনি তাহলে।
তারপর আমার ফ্রেন্ড ওখানে পরে যাওয়ার পরে ওখানে আমরা তুলি নিয়ে আস্তে আস্তে স্কুলের দিকে আগাই। তখন আমাদের স্কুলের নিয়ম মোটামুটি খুবই করা ছিল, কিছু উল্টাপাল্টা কিছু হলে মানে স্যাররা খুব মারতো, এই কারণে ঘটনাটি কাউকে শেয়ার করা হয়নি। শেয়ার না করে আমরা আস্তে আস্তে ওকে নিয়ে স্কুল রুমে যাই। স্কুল রুমে যাওয়ার পরে ওকে যখন আমরা বিছানায় শোয়াই, শোয়ানির পর দিয়ে জ্বর মোটামুটি অনেক জ্বর অনেক বেশি জ্বর থাকার কারণে অনেকে কাঁথা দিয়ে আর কি মুড়ে দিয়ে আমরা পড়তে চলে যাই। ওই আর কি জ্বরে কাঁথা থাকে শুয়ে থাকে, যখন 11:30 বাজে শেষ হয়ে আমাদের পড়া, তখন আমরা রুমে আসি। রুমে এসে দেখি জ্বর খুব খারাপ অবস্থা, জ্বর খুব বেশি। ঘটনা তো শুধু আমরা 5 জনই জানি, ওকে নিয়ে 5 জন, কিন্তু আর অন্য কাউকে শেয়ার করিনি আমরা। স্যারকে বলে দেয় তাহলে আমাদের পানিশমেন্ট করার একটা অপশন থেকে যায়।
ওনার হঠাৎ করে জ্বর চলে এসছে, আগে থেকেই কি শরীর খারাপ ছিল বা একটু থাকে না জ্বর আসার আগে একটু শরীরটা অসুস্থ লাগে এই ধরনের কোনো?
না এরকম কোনো কিছু ছিল না,
সম্পূর্ণ
সুস্থ, মানে 100% সুস্থ, কোনো সমস্যা ছিল না ওর মাঝে।
আচ্ছা,
যখন আমরা ওকে 11:45 মতো বাজে শুয়ে আর কি সবাই শুয়ে বসছে, সকালে ঘুম থেকে উঠতে হবে 5:30 শুয়ে পরে অর্থ জ্বর অবস্থা কাহিল, সবাই ঘুমাই গেছে, আমরা তো ঘুমাইতে পারছি না ওকে নিয়ে, ওকে কাঁথা মুড়ি দিয়ে রেখে দিছি। তারপর আস্তে আস্তে বেশি খুব কাঁদতেছিল, বাইরে বলতেছিল খালি শুধু বাইরে কে যেন আমাকে ডাকতেছে, বাইরে কে যেন ডাকতেছে, এই যে আমার রুমের সামনে, ওই যে মানে এরকম অবস্থা করতেছিল। ওর আশেপাশে মনে হচ্ছে যেন কেউ আছে,
কেউ আছে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ও দেখতে পাচ্ছে। 3টা রুম ছিল আমরা যে থাকতাম, আর পাশে 2টা রুম, প্রত্যেক রুমের সামনে একটা করে লাইট, কিন্তু ওই লাইট থাকার কারণে বলতেছিল লাইট জ্বালাও, আমার ভয় করতেছে মনে হয় আমার কেউ আমাকে নিয়ে যাবে, এরকম একটা ছিল। তারপর আস্তে আস্তে এরকম করতে করতে মোটামুটি ফজর আজান দিয়ে দেয়, ওই একটু ঘুমায় আমরা কিন্তু ঘুমাতে পারলাম না, না ঘুমতে পারলাম। আমরা সকালে ফ্রেশ হয়ে যাওয়ার মতো পড়তে বসি, 9টা বাজে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আসে, স্কুলে পিটি করতেছিলাম তখন পিটি আসছিল, জাতীয় সঙ্গীত চলতেছে, আমার ফ্রেন্ড ওই রুমে রাইখে আমরা পিছন দিকে লক করে চলে আসছি, স্টিলের দরজা ছিল। যখন জাতীয় সঙ্গীত চলতেছে মাঝখানে প্রায়, তখন রুমের মধ্যে কিছু শব্দ শুনতে পেলাম, জোরে জোরে রুমের মধ্যে জোতার মধ্যে নাকি মারতেছে, এমন জোরে জোরে মারতেছিল মনে হচ্ছে দরজা কেউ ভেঙে ফেলবে। তখন মানে জাতীয় সঙ্গীত স্টপ করা হয়, সারা বলি কোথায় শব্দ আসতেছে, পাশে রুম ছিল মোটামুটি 15-20 হাত দূরেই। তখন সারা 3 জন স্যার, কিছু স্টুডেন্ট, দপ্তরি সবাই মিলে আমরা যাই এখানে, গিয়ে দরজা খুলে দেখি রুমের অবস্থা খুবই অবস্থা খারাপ, রুমের বইপত্র যা ছিল সব উল্টা পাল্টা, তুষকের কোনো ই নেই, বিছানা চাদর নেই, কাঁথা নেই, কিছু নেই, সব মানে একদম শেষ করে ফেলছে,
ছিঁড়ে ফেলছে
বলতে মানে পিছিয়ে ফেলছে মাটির মধ্যে, মানে খুব অবস্থা খুব খারাপ ছিল।
এবং দরজা খুলে আপনার ফ্রেন্ডকে কি অবস্থা দেখে?
ফ্রেন্ডকে অবস্থা দেখতেছে সে মনে করেন খুব মানে ক্রেজি অবস্থা, মানে পারলে কাউকে মারবে, তার পায়ে যে ব্যথা এটা শুধু আমরা জানি, তো ওর পায়ে ব্যথা রাত্রি উঠতে পারতেছিল না, এখন কেমনি উঠবে, ব্যথা তো সকালে বেশি হওয়ার কথা, কোনো ওষুধ তো খায় নাই। তখন স্যাররা ওকে সবাই মিলে আর কি আমরা ধরি, বড় বেড়ে ছিল, দপ্তরে ছিল, তখন তখন আমরা ফোন দেয়া হয়। মানে
তখন কি কিছু বলছিল আপনারা?
বলছিল
করেনি কিছু,
জিজ্ঞাসা বলতে কি ওরকে জিজ্ঞেস করতে কোনো সিজন ছিল না, উল্টা পাল্টা কথা বলছিল, কিসের জন্য এরকম করলো, ওইখানে কিসের জন্য স্মোক করলো, আমাকে ই করলো,
এই ধরনের কথা,
এই ধরনের কথা বলতেছিল, আমার কি দোষ ছিল, আমি কি করছিলাম, মানে ওইখানে কিসের জন্য যেতে হইলো তোরাতে, এরকম বলতেছিল। আমরা ঘটনাটি ওইখানে ক্লিয়ার করি না, এই জন্য খুব বেশি পানিশমেন্ট হবে, খুব বেশি মার খেতে হবে আমাদের।
মানে আপনারাও এটা ক্লিয়ার করছেন না টিচারদের ভয়ে?
টিচারদের ভয়ে
তো পুরো ঘটনা বলতে হবে,
পুরো ঘটনা বলতে হবে,
গিয়েছিলেন কি করেছেন।
তারপর বাবাকে ফোন দেওয়া, ওর বাবা তো বিদেশে চাকরি করে, সীমান্তে থাকে, কিন্তু সম্ভব না। ওর মাকে ফোন দেওয়া হলো, ওর মা আসলো, আসার পরে দেখে যে খুবই অবস্থা খারাপ, মানে লাফালাফি করতেছে, আমার এই কথা বলছিল, কিসের জন্য আমার ওইখানে স্মোক করলো, ই করলো, এগুলো বলতেছিল। পরে সারা সবাই ধরে বেনে তুলতে যায়, বেন নিয়ে আসার মা, কিন্তু বেনে উঠে না, বেনে কোনোভাবে তোলা যাচ্ছে না, মানে শুয়াইলে বেনের মধ্যে লাভ দিয়ে চলে যায়, উঠে যায়, মানে এগুলো তো নেওয়া সম্ভব না, কারণ আমরা এখানে সবাই ধরে নিয়ে মানে বসে দিলাম, তারপর সামনে গিয়ে লাভ দিয়ে বয়ে যায়, আমরা তো আর স্কুল রেখে ওইখানে যেতে পারতেছি না। তারপর ওর মা বাসা চেঞ্জ করার সময় যে মালপত্র নিয়ে যায় উপরে রেখে বেঁধে, ওইভাবে বেঁধে ওকে বাসায় নিয়ে যাওয়া হয়। এলাকার হুজুর আছে মসজিদের, স্থানীয় মসজিদের হুজুর, উনি আসে, উনি আসার পরে উনি প্রথমে না বলে চলে যায়, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না।
এই সময় ডাক্তারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি?
ডাক্তার বলতে মানে আমরা তো ওই ঘটনাটা ক্লিয়ার করিনি।
আচ্ছা,
আর পা একটু ব্যথা হয়েছে, ভুলে গেছে, এই কারণে ডাক্তারটা তো মানে আমার গ্রামের ছেলে তো বুঝিনি, ব্যথা যেটা পাইলে ওইভাবে কিছু মানে হয় না ওইভাবে।
আচ্ছা,
তারপর মা বাসায় নিয়ে যায়, আমাদের এলাকায় হুজুর ছিল, উপজেলা সদর, এটা ফোন দেওয়া হয়, উনি আসেন, উনি আসার পরে ফার্স্টে তিনিও মোটামুটি নাই করেন, কিন্তু অনেক রিকোয়েস্টের পরে তিনি আর কি রাজি হন, তিনি নিয়ে বসেন, বসার পরে অনেক কথাবার্তা ওনার সাথে হয়, সামনে ওর মা ছিল, দাদি ছিল, আর কেউ ছিল না, কিসের জন্য কি করলা দোলা কেন, মানে ছেলেটা নিঃসর্ব একটা ছেলে, কিসের জন্য ধরছো তোমরা? তো উনি বলে যে আমি যখন এখানে বসেছিলাম, ওরা হাইকেল নিয়ে আসে, নিয়ে এসে পাঁচজন ফ্রেন্ড স্মোক করে, স্মোক করার পরে ওই যে আমার ফ্রেন্ডরা ছিল যাকে মারছে, ওই সিগারেট সবাই তো আমরা যার যার মতো ফেলে দিছি সামনে পিছনে, কিন্তু ওই নিচে রাইখা পাড়া দিকে একদম নিভে দিছে সিগারেটটা, এই কারণে মানে ওনার আর কি শরীরে লাগছে, এই কারণে খুবই রাগান্বিত হয়েছে, এই কারণে উনি ওনাকে মারছে।
আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে ওনাকে ব্রিজ থেকেই কোনো কিছু একটা
ধরেছে,
কোনো কিছু দ্বারা পজিশন
হয়েছিল।
ওকে,
তারপর ওনাকে ওখানে ছাড়ানো হয়, ছাড়ানোর পরে কোথা থেকে কি হয়েছে উনি তিনি জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে উনি বলে যে উনি কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল পাশেই।
কোথায় সেটা?
মানে ব্রিজের একটু
পাশে, এখানে
ঘটনা ঘটছে।
আচ্ছা,
মানে উনি তো মার্ডার হয়েছে বলতে উনি মোটামুটি অতিপ্ত হয়ে গেছে, এই কারণে আর কি ঘোরাফেরা করে যেখানে সেখানে, এইটা এখানে উনি ওনাকে ধরছিল।
মানে আমি একটু এই জায়গাটা মানে একটু ক্লিয়ার করে নেওয়া উচিত আমাদের সবার কাছে, মানে ঘটনাটা আমি যতটুকু বুঝতে পারছি এরকম যে, যেখানে ব্রিজটাতে আপনারা বসেছেন ঠিক ব্রিজটার পাশেই একটা বাড়ি ছিল,
মানে ডান পাশে,
ডান পাশে, এবং যেখানে কিছুদিন আগে একটা খুন হয়েছিল,
যে খুন হয়েছিল,
এবং সেই খুন হওয়ার পরে যেই মানুষটা খুন হয়েছে তারই আপনাদের ভাষ্যমতে বা কিংবা ওই হুজুরের ভাষ্যমতে তারই আত্মা এই আশেপাশের জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে, এবং এটা তারই কাজ,
তারই কাজ।
ওকে,
তারপর আমার ফ্রেন্ডের মোটামুটি পায়ের ব্যথা অনেকদিন ছিল, আস্তে আস্তে সে ভালো হয়ে যায়, কিন্তু আগে যেরকম দেখতো যে তার কেউ ডাকছে বা কোনো কিছু তার আশেপাশে ঘুরতেছে, এগুলো মোটামুটি আস্তে আস্তে শেষ হয়ে যায়, মানে হুজুর তাকে কিছু তাবিজ কিছু দিয়েছিল, শেষ হয়ে যায় ঘটনাটা, আর তার আর পরে আর কোনো সমস্যা হয়নি।
আচ্ছা, আপনার যে ব্রিজটার কথা বললেন, এই ব্রিজটার কি আসলে কোনো কি ঘটনা? ব্রিজটাতে কি আপনার ফ্রেন্ডলি ভয় পেয়েছে নাকি আরো কোনো?
না, ব্রিজটাতে মোটামুটি আগের ব্রিজ বলতে কি ব্রিটিশ আমলের কিছু ব্রিজ আছে না, ছোট ছোট নদীর উপরে, ওই দিক দিয়ে ওইখানে তো কোনো বড় কোনো গাড়ি চলতো না, ব্রিজ গুলো ভাঙতো না, আগের ব্রিজটাই ছিল, থাকার কারণে ওইখানে অনেক মানুষ মোটামুটি শোনা যায়, এক গ্রামের দু তিনজন আছে, অনেকে ভয় পায়, মোটামুটি ভয় পায় কিভাবে, যখন তারা ওই রাস্তা থেকে যায় ব্রিজের উপর দিয়ে বা ব্রিজের কাছাকাছি আসে, তখন নিচে থেকে অনেক মানুষ লাফালাফি করতেছে, মানে এমন বাসা লাফালাফি করে মানে বাসাটা বুঝে যায় না, আর প্রচুর মানুষ থাকে নিচে, মানে এমন লাফালাফি করে অনেক শব্দ, মোটামুটি পানির মধ্যে লাফালাফি করলে যেরকম শব্দ হয় চিল্লাচিল্লি করলে, গভীর রাতে বলতে সাড়ে দশটা এগারোটা বারোটা,
গ্রামের দিকে তো এটা অনেক গভীর,
অনেক গভীর বলতে অনেক গভীর বলা যায়, কারণ জনসংখ্যা তো অতটা বেশি নয়, মোটামুটি কমই জনসংখ্যা।
যেটা আমি বুঝতে পারছি যে আপনাদের এলাকায় ওই ব্রিজটাকে নিয়ে মোটামুটি এমন কিছু ঘটনা প্রচলিত আছে যে সবাই একটু না একটু ভয় পায় ব্রিজ,
সবাই মানে মনের ভিতরে সবারই একটু একটু ভয় থাকে যদি ওই এলাকা দিয়ে যায়, যদি এরকম কিছু ঘটে যায়।
তো এটা হচ্ছে আপনার প্রথম ঘটনা? ওকে, এরপরে আমরা পরের ঘটনায় যেতে চাই। আমরা জানি ডটিমের কাছে শুনেছি যে আপনার আরো একটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে, আমরা এবার সেই ঘটনাটা শুনি। এটা কোন ঘটনা এবং কতদিন আগের ঘটনা?
এটা হচ্ছে 2011 সালের ঘটনা, যখন আমাদের নানিরা একটা তাদের পুরাতন বাড়িটা ভেঙে 15-20 হাত বাড়িটা পিছনে পিছায়,
সেই ময়মনসিংহ
দেখা যাচ্ছে যে অনেক গাছপালা কাটতে হয়, বড় বড় আগের যে গাছপালা ছিল, আম গাছ কাটলে গাছ, অনেক গাছপালা ছিল, কাটতে হয়, এই কারণে মোটামুটি তারা আট মাস মোটামুটি ওই বাড়িটা ছিল পাশের বাড়িতেই, আমাদের অন্য নানাদের বাড়িতে ছিল, বাড়িটা চলছিল। বিল্ডিং হইতে আট মাস সময় লাগে, সময় লাগার কারণে হাফ বিল্ডিং থাকে আর হাফ টিন থাকে, মানে উপরে টিন আর হাফ উপরে ছাদ। পরে আস্তে আস্তে সবকিছু কমপ্লিট হওয়ার পরে বাসার তারা উঠে যায় বাসায়। বাসা ছিল আমার নানি, আমার খালা, আমার কাজিন আর খালো, চারজন ছিল ওই বাসায়। মোটামুটি উঠার দু তিন দিন পর থেকে একটা ঘটনা শুরু হয়, যেমন উপরে টিনের মধ্যে কে জানে পাড়া দেয়, পাড়া এমন ভাবে পাড়া দেয় মানে একটু মানুষের যে এক কদম যাওয়ার যেটুকু ডিস্টেন্স তাদের একটু বেশি, যাওয়ার কারণে দেখা যাচ্ছে টিন সমান হয়ে যাচ্ছে,
মানে টিনগুলো একদম প্লেন হয়ে যাচ্ছে।
প্লেন বলতে কি মোটামুটি প্লেন হয়ে যাচ্ছে, মানে মানুষ তো ওজন কত 75 কেজি 70 কেজি 80 কেজি যাই হোক, প্লেন তো হওয়ার কথা না। মানে এটা ঘটনা ঘটতেছে, আর একটা ঘটনা ঘটতেছে বাইরে প্রচুর লোক বারান্দায়, বারান্দা যেটুকু বিল্ডিং ছিল ওইটুকু বারান্দা ছিল, গ্রামের বাড়ি তো বুঝেন তো, বারান্দার মধ্যে অনেক মানুষ কথা বলতে চিলাচিলি করতেছে, আলাপ করতেছে, হাসাহাসি করতেছে, কেউ গোসল করার পর যেরকম লুঙ্গি লাগার জন্য এক শব্দ করে ওরকম শব্দ করতেছে জুড়ে বাড়ি দিয়ে, আবার কেউ হাসতেছে, এরকম ঘটনা প্রতিদিনই ঘটতেছে
রাতের বেলা
10:30 বা 10:15 এরকম ঘটনা।
রাতের বেলা কি আপনাদের ফ্যামিলির মানুষজন এটা শুনতে পাচ্ছে
এবং মানে কেউ দেখা সাহস করতো না, কারণ পুরুষ মানুষ ছিল না, মানে দেখা সাহস করতো না, এই কারণে
মানে ভয়ে ওনারা
চেষ্টাই করেনি মানে চুপ করে কথা আগে দিয়ে শুয়ে ঘুমা যেত। এইটুকু এভাবে ঘটনা চলতে থাকে। আমি তখন হোস্টেলে থাকি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে, তখন আমার মাকে ফোন দিয়ে বলে যে এরকম সমস্যা, এখন কি করা যেতে পারে। তখন আম্মা বলে যে আর কিছুদিন দেখো, আমি পরে আসতেছি, এবারে পরীক্ষা শেষ হোক, আমার পরীক্ষা শেষ হলে আসতেছি। পরীক্ষা শেষ হওয়ার পর আমরা গিয়েছি, এখানে যাওয়ার পরে ঘটনাগুলো দেখলাম এইভাবে যে শব্দ সত্যি সত্যি হচ্ছে, টিনের মধ্যে বাইরে আওয়াজ মানে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, মানে অনেক রাত বন্ধ হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত না ঘুমাচ্ছি ঘুমনি বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমাদের মামার আবার আমার মায়ের কাজিন ওনার সাথে দেখা করি, দেখা করার পরে উনি বলছে রাত্রে তোমার সাথে দেখা করবো। পরে আসে, আসার পরে মামা যখন আসে 12:30 বাজে, তখন এসে দেখে যে লাইটের নিচে মোটামুটি অনেক মানুষ আড্ডা গল্প করতেছে, আমার গল্পতে ছোট মানুষ বড় মানুষ, সে উনি ভাবছে ওনার ছেলে মেয়ে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু এত রাতে যে উনি ভাবেনি। তখন উনি আস্তে আস্তে কাছে যায়, অন্য মানুষ ভাবে কাছে যায় লাইট মিছিয়ে নিয়ে দূরে দূরে কাছে যায়, কাছে গিয়ে দেখে দেখে উনি মোটামুটি ভয় পায়, আবার চুপচাপ আর কি ভয় পেয়ে যা হয়েছে হয়েছে শেষ, আমার আর কিছু দরকার নেই, আমি আমার রুমে চলে যাই। সে রুমে চলে যায়, মানে চুপচাপ ঘুমে যায়। ঘুমে যাওয়ার পর দিন সকালে উঠে আমার কাছে জিজ্ঞেস করে, দেখেন আপনার কাছে রাত্রে গেলাম, গিয়ে দেখি যে আপনার একজন সবাই গল্প করতেছেন, আমি 10-15 সেকেন্ড লাগছে আমার ওইখানে যেতে, যাই যে আপনার সবাই নাই দরজা শুয়ে বসতেন, এটা কি হলো? তখন আম্মা বলে আচ্ছা কিছু হয় নাই, তো পরে তুমি জানতে পারবা। তারপর আরেকদিন একটা ঘটনা বলি, তখন বাংলাদেশ ইন্ডিয়ার এশিয়া কাপের ম্যাচ চলতেছিল, আমরা খেলা দেখতেছিলাম লাস্ট পর্যায়ে বাংলাদেশ জিতে যাওয়া যাবে এরকম একটা অবস্থা। তখন খালের মাঝখানে আমি আমার কাজিন বসে খেলা দেখতেছি, উত্তেজিত অবস্থা, তখন হঠাৎ করে খাতটা পায় এক হাত পর্যন্ত উপরে উঠে যায়। তখন আমরা কিছু অন্য কিছু না ভেবে বয়ে হঠাৎ করে যেহেতু উপরে উঠে গেছে আর একদিক উঠে যাওয়ার কারণে আমরা মোটামুটি একটু পরে সাইডে চলে গিয়েছিলাম, আর আমরা তখন ছোট, মানে ওইভাবে আমাদের এক্সপিরিয়েন্স হয় নাই। এই কারণে
আপনারা আসলে ওই মুহূর্তে মানে দেখার মানে কি আছে ভেতরে ওটা
আমরা খেলা দেখি, আমরা তো প্রচন্ড ভয় পাই, রাতে ঘুমাতে তো সমস্যা হয়েছে। তারপর পরে শুক্রবারে আমাদের মহল্লার এলাকা যারা হুজুর আছে অনেক কিছু জানে, তাদেরকে বাসায় রাত করে আনা হয়, মানে প্রবলেমটা যাতে সলভ করা যায়। খাওয়া দাওয়ার পরে সবাই একটু আসনে বসে, ওদের সাথে কমিউনিকেট করার জন্য বসে, তখন তারা ওনাদের সাথে কথা বলে কি ব্যাপার, তোমরা এরকম মানুষগুলোকে কিসের জন্য ডিস্টার্ব করতেছো, তারা তো বয়ে অন্যরকম একটা অবস্থা। তখন তারা বলে যে আমাদের তো বাসা ছিল ওদের বাসার 15 হাত পিছনে, ওরা যখন গাছগুলা কেটে আমাদের বাসাটা পিছনে নিয়ে আসে, নিয়ে আসার কারণে দেখা যাচ্ছে আমাদের চলাফেরার সমস্যা হচ্ছে, আর এক বাসার মাঝখানে পড়ে গেছে ওদের বাসাটা, মানে আমরা মোটামুটি চলাফেরাই করতে পারতেছি না, আর থাকা মানে মোটামুটি অসম্ভব হয়ে পড়ে গেছে আর কি। আমরা তো ওদেরকে মোটামুটি ডিস্টার্ব করি না, আমরা আমাদের মধ্যে থাকি, ওরা ওদের মধ্যে থাকে, কিন্তু ওরা মাঝে মধ্যে ভয় পায়।
কিন্তু এই কমিউনিকেশনটা কিভাবে করে, আপনি সামনে ছিলেন তখন?
আমরা তো ছোট, তখন আমরা তো সামনে থাকার কোনো প্রশ্নই আসে না, সিনিয়র যারা ছিল আমার বাবা আঙ্কেল আর আমার নানা যারা ছিল আশেপাশে, ওনারা মোটামুটি গোল হয়ে বসে মোটামুটি কমিউনিকেশন করে, কিন্তু কথাটা কিন্তু হুজুরা বলে ওই পাশ থেকে কি গিফটে আসতে না আসতে এটা আমরা কেউ শুনে নেই।
দিনের বেলাতে
মানে 3:00-3:30 এরকম আর কি সময়।
তো তারপরে কি হয়?
তারপরে ওনাদের বলে তোমরা কি এমনি চলে যাবা বা এখান থেকে ছেড়ে চলে যাও, অথবা মনে করো তোমাদের স্বর্ণ জন্য আমরা ব্যবস্থা করবো, তোমরা তো এমনি সর্বনা এটা জানি। তারপর হুজুর আসলে দরজার সামনে ছাত্র তাবিজ দেয়। পরবর্তীতে আর কোনো এরকম কোনো সমস্যা মানে ফেস হয় নাই বলতে কি, তার আর কোনো ডিস্টার্ব করে নাই। আমি তো অনেকবার গেছি আর পরে মোটামুটি আমি
কোনো ধরনের কোনো
সমস্যা প্রবলেম দেখিনি।
দর শুনছেন আপনি আজকে কি ডিআর রয়েছে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। প্রিয় শ্রোতা, ডরের 103তম পর্বের অতিথি চারজন সাকিব, রিফাত, নিয়ামত এবং মুস্তাফিজ, এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। সাউন্ডের রয়েছে লোবান, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত গভীর থেকে গভীর হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর গল্পের আরো গভীরে আমরা প্রবেশ করব। ফিরছি ঠিক রাত একটায়। ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিপ্রিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত, এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের 103তম পর্বটি ধারণ করা হয়েছে বারুই পাড়া গ্রামের একটি বটগাছ তলায়। ডরের 103তম পর্বের অতিথি চারজন সাকিব, রিফাত, নিয়ামত এবং মুস্তাফিজ। রাত একটা, গভীর রাত, শুনশান নীরবতা, কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি আরজে কিপ্রিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশানে নীরবতায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্দ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন, ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। পেছে আবার মূল গল্পে। ডর
ওই টিনের মধ্যে এখন আর কোনো
টিনের মধ্যে এখন আর কোনো শব্দ হয় না। ওই দিন টিন যে মোটামুটি পাড়া দিয়ে সোজা করে ফেলছিল, ওরকম টিন মোটামুটি এখনো দেখা যায়, হয়েছে আর কি, প্রমাণটা আছে এখনো।
আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা। এবং আমরা বলি না, অনেক সময় হচ্ছে যে মানে ঘর বাড়ি তোলার সময় অনেক ধরনের কিছু রিচুয়াল বিষয় থাকে, এগুলো মেনে তোলা হয়। এইগুলাই হচ্ছে মূলত কারণ এই ধরনের অশুভ কোনো কিছু থেকে যেন দূরে থাকা যায়। যাই হোক, অনেক ধন্যবাদ বিভাত ভাই আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আনছেন এখানে। পরবর্তীতে যদি আমার ঘটনা আছে অনেক, আপনারা যদি থাকেন আমি আসবো আবার
অবশ্যই
ঘটনা শেয়ার করার জন্য।
অবশ্যই, ডরে যারা একবার আসে তারা হচ্ছে পার্ট অফ এ ডর, সো যে কোনো সময় আমরা আবারও আপনাদেরকে রিকল করব। তখন যদি ওই ধরনের কোনো ঘটনা থাকে অবশ্যই সেটা আবার আমরা সবাই মিলে শুনবো। তো অনেক ভালো থাকবেন আপনি।
ধন্যবাদ।
ডরের জার্নি চলছে এবং আমি সুমন আছি আপনাদের সাথে, আর সেই সাথে আমার সাথে শান্ত রয়েছে, এবং পুরো ডর টিমই আসলে আমরা আছি। আজকে আমরা বেশ কয়েকজন গেস্ট পেয়েছি যাদের কাছে অসাধারণ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো আমাদের সবার সাথে ওনারা শেয়ার করতে চান। তো কথা না বাড়িয়ে আমি আবারও ঘটনায় যেতে চাই এবং শুনতে চাই কি ধরনের এক্সপিরিয়েন্স এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছে। অ্যাজ ইউজুয়াল প্রথমে আপনার পরিচয়টা আমি জানবো, যে আপনি বর্তমানে কোথায় থাকেন, কি করেন, এবং সেই সাথে আপনার নাম।
নামটা হলো নিয়ামতুল্লাহ, আমি আছি নারায়ণগঞ্জে, তো ফতুল্লাহ থাকি। তো বর্তমানে আমি ইসলামী সঙ্গীত গাচ্ছি সারা বাংলাদেশে। তো আমার ঘটনা হলো একটা লাশকে কেন্দ্র করে।
আচ্ছা,
তো আমি
আগের ঘটনা
এটা হলো 2012।
আচ্ছা, কোন এলাকায় ঘটেছে?
এটা ঘটেছে আমাদের ফতুল্লাতে।
আচ্ছা, আমরা ঘটনাটা শুনি।
তো ঘটনা হলো রাত তো 3টা বেলা আমার একটা ফোন আছে, ফোন আসছে না, আমার মামা ফোন দিয়েছে। তো মামা ফোনটা দেওয়ার পর বলতেছে কি তুমি কি ঘুমাই গেছো? আমি হ্যাঁ আমি ঘুমাই গেছি। কয় একটু লাশ গোসল করানো লাগবে? আমি কই ঠিক আছে, এত রাত লাশ গোসল করাবো?
এর আগেও কি আপনি করিয়েছেন?
হ্যাঁ আমি কন্টিনিউ করি। তো ঠিক আছে, তাও বললাম ঠিক আছে, কখন? কোন এখন? আমি কি এখন তো সম্ভব না, যদি রাত্রবেলা একটু এখন গোসল মোসল করতে হবে, লাশ গোসল করাই যাও। তো আমার বলছে না আসতে হবে। আমি কিনা না লাশটা কি আপনি ফাঁসি দেওয়া নাকি? কবে হ্যাঁ লাশটা ফাঁসি হলাম। তখন আমি ঠিক আছে সমস্যা নাকি আসছে। তখন আমি গেছি স্কুলে, যখন বসি আমি কি একা না একজন আছে, কাজে নিয়ে নিতে হবে, তো আমি একজন আছে নিয়ে নিছি তাকে। তখন আমি তাকে নিয়ে যখন লাশটা কোথায় বললো এই সামনে আছে, তখন ওখান থেকে আমার দুই হাত ধরে লাশটা একটা বেড়া দিয়ে তাকে ঢাকানো তো স্পট। তখন গেছি, যাওয়ার পরে আমি লাশটা রাখবো, যখন নাকি যে ইটা আছে কাপড়টা উঠাইছে, তখন উঠানোর পরে আমি দেখি যে স্বাভাবিক যে একটা মানুষ যে মরে ওরকম, কিন্তু তার গলা ডাক আছে। বুঝলা দিচ্ছে যে আপনি যখন লাশটা গোসল করাবেন একটু দেখে মুখে করেন যে তো পোস্টমর্টম
পোস্টমর্টম
ঠিক আছে। তখন আমি এটা আগে পড়ছি, তখন আমি যেয়ে দেখি কিন্তু তার কোনো পোস্টমর্টম নাই। তো এটা দেখে আমি
পোস্টমর্টম নাই বলতে কি বলবো,
পোস্টমর্টম নাই একদম, তাকে প্রশ্ন করা হয়।
ওকে, মানে আপনি পোস্টমর্টম
আমি দেখতেছি না
নাই বলতে বোঝাচ্ছেন যে আপনি দেখতে পাচ্ছেন বডিটা একদম ক্লিন আছে, মানে কোনো কাটা ছেঁড়ার দাগ নেই, সেলাইয়ের দাগ নেই, এই ধরনের কিছু, এটাই আপনি বোঝাচ্ছেন পোস্টমর্টম দেখতে পাচ্ছেন?
আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সাথে যে ছিল কিন্তু ও দেখতে পাচ্ছে, ভাই এখানে তো পোস্টমর্টম আছে। আমি কই না ইম্পসিবল। তখন আমি কেমন যেন আমার তো ভয় লাগতেছে যে সবাই কিছু হবে, তখন আমি তার কিছু না জিজ্ঞেস করে আমি তাদের লাশ গোসল করে ফেলাইছি।
ওই দুইজন করার ছিলেন, একজন দেখতে
একজন দেখতে পাচ্ছে,
বাট আপনি দেখতে
আমি দেখতে পাচ্ছি না। তখন আমার খুব একটু ভয় হয়ে গেছে, আমি কই এখন ঘটনা কি হবে। তখন আমি তাদের লাশটা গোসল করে যে সাদা কাপড় গুলা থাকে ওটাই আমি কাপড় জড়াই ফেলাইছি। তখন কাপড় জড়াইতে দেরি না, এর মধ্যে দেখি পুরো টোটাল কাপড়টা আপনি একদম রক্ত লাল হয়ে গেছে। তখন ওকে বলছে দেখ এখানে পুরো কাপড়ের রক্ত লাল হয়ে গেছে, তো কোথায়? আমি দেখি ঠিক আছে তো লাশ উঠান। তো তাকে নিয়ে যখন জানাজা যখন কমপ্লিট করলো, নিয়ে তাকে খবর
নেওয়ার পথে কি আপনি ছিলেন?
হ্যাঁ, নিরাপদম ছিলাম।
তখন কোন ধরনের অস্বাভাবিক কোনো কিছু?
তখন অস্বাভাবিক কিন্তু হালকা একটা বাতাস মানে বয়ে গেছে, যে বাতাসটা কেমন কোন গাছপালা মানে আমার সাথ দিয়ে বাতাসটা পুরো উঠতেছে।
এটা আপনি অনুভব?
আমি অনুভব করছি কিন্তু আর কেউ পাইতেছে না। আমি বলছি দেখেন পুরো বাতাস তো সরে গেছে, কোথায় বাতাস? তখন আমি কিছু ঘটনা দেখতে পাচ্ছি যে যখন নাকি লাশটা উঠেছে, তখন মাটি যেখানে লাশটা রাখা ছিল ওখানে আমরা এই রক্তের চিহ্ন পাওয়া গেছে। তো আমি যখন লাশটা উঠাইলো তখন দেখতে লাশ নিয়ে যেতেছে কবর দিয়ে, কিন্তু রক্ত এমন ভাবে পড়তেছে মানে ফোটা ফোটা, আমি যেতেছি কিন্তু পাশে তো তাকে দেখে না। তো এইটা দেখে আমি একটু খুব ভয় পেয়ে যাই। তো যখন নাকি লাশটা কবর রাখা হয়েছে, এরপর রাখার মতন যে পুরো যে কাপড়ের কাপড়টা খুলবে, এই কাপড়ের কাপড়টা খুলে দেখবে পুরো লাশটা রক্ত, আমি দেখতেছি কিন্তু তারা কেউ দেখে না।
তাদের কাছে স্বাভাবিক?
তাদের কাছে স্বাভাবিক কিন্তু আমার কাছে অস্বাভাবিক। আমি দেখে মানে খুব ঘাবড়ে যাই, তখন থেকে আমি চলে আসি। তখন আসার পর আমার টানা সকালে পুরো জ্বর, তো আমি এক মাস পুরো জ্বরে ছিলাম। তো থেকে আমার কবি দেখাইছে হুজুর মুজুর, তো তখন থেকে আমাকে তাবিজ দিচ্ছে যেটা কর্মবিশ্বের আয়ের দিয়া, এরপর থেকে আর মনে করেন ওইটা কিছু দেখি না। লাস্ট এখন থেকে আমি লাস্ট একদম গোসল ছেড়ে দিয়েছি, আর এখন থেকে
ওই দিনের পর আর কোনো লাস্ট
আর কখনো কোনো লাস্ট গোসল কারণে যখন খুব ভয় পেয়ে গেছে এই জন্য।
আসলে মানে কিছু কিছু ঘটনা অনেক সময় ঘটে যায়, মানে সেটা মনের মধ্যে এমন দাগ কেটে যায় যেটা আসলে দ্বিতীয়বার মানুষ ওই ঘটনাটা করার ক্ষেত্রে খুব ভয় পায়। তো এই আপনার কি বিশ্বাস এই তাবিজটার জন্যই আপনি এই সেফটিটা পাচ্ছেন?
আমার বিশ্বাস হলো তাবিজটার জন্য, এখানে যেহেতু আল্লাহর কালাম ছিল তো এই কারণে আমি একটু অনেক সেফ পেয়েছি। তারপরও তো এখন আমি যে আমাকে বলে যে আপনি লাশ গোসল করেন, আমি পারবো না। আমাদের
কারণ হচ্ছে আমি এই জন্য কেন বললাম, কারণ আপনি তো আর লাশ গোসল করাতে যাননি। আপনি যদি আবার লাশ গোসল করাতে যেতেন, যদি এই ধরনের ঘটনা ঘটতো কি ঘটতো না তখন বোঝা যেত। আপনি যেহেতু জানি নেই তো এটা বোঝাও যাচ্ছে না যে আসলে আদৌ আপনার সাথে এই ঘটনা আবার ঘটবে কি ঘটবে না। তো যাই হোক, তাবিজের বিষয়টা আমি এই জন্য আসলাম যে তাবিজের প্রতি অনেক সময় দেখা গেছে যে অনেকের অন্ধবিশ্বাস থাকে, মানে সবকিছুতেই তাবিজ কবজের ব্যবহার করতে চায়, যেটা ডেফিনেটলি একদম 100% রং আমি বলবো। কারণ আমি একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি জানতাম, আমি কোন একটা এলাকার কথা আমি বলছিলাম, সেখানে সেই গ্রামে একজন মানুষ তাবিজ দিত এবং সেই তাবিজটা অনেকে বিশ্বাস করে এসে নিয়ে যেত, এবং কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এটার কাজ হয়ে যেত। কাজ হয়ে যেত বলতে আমার পরবর্তীতে যেটা মনে হচ্ছে যে এটা এমনিতেই হয়তো সমস্যাটা সলভ হয়ে গেছে, কিন্তু ক্রেডিটটা গেছে তাবিজের, কিন্তু অনেকের আবার কিছুই হতো না। কিন্তু আমরা যেটা পরবর্তীতে জেনেছি, তাবিজের ভেতরে এমন কিছু জিনিস থাকতো যেটা আমি ন্যাশনাল মিডিয়াতে বলতে পারবো না। উনি খুব ফান করে দিতেন, কিন্তু মানুষজন এটা সিরিয়াস ভাবে নিত, মানুষ সিরিয়াস ভাবে নিত তাই উনি দিতেন। তো এই জন্য আর কি তাবিজের কথাটা বললাম যে সবকিছুতে এইটার উপর রিলাই করে বসে থাকাটা ঠিক হবে না, ঠকতে পারেন আপনি। তো যাই হোক, পরবর্তী ঘটনার দিকে চাই, আপনার কি আর কোনো এক্সপিরিয়েন্স আছে?
হ্যাঁ, আমার একটা ঘটনা আছে যে তোমার ওইটা ফতুল্লার দিকে, আমার আম্মু মারা যাবে এক সপ্তাহ আগে ঘটনাটা। তো আমাদের বাড়ির পাশে যে মনে করেন যে আমরা যে বাসা থাকতাম তিন সিট, তো আমরা ওখানে ভাড়া থাকতাম। তো আমাদের মেইন রাস্তাটা হইলো আপনার ঘরে পাশ দিয়ে একটু গেছে, যে এই যে মেন রাস্তাটা সোজা, আর এই রাস্তাটা বাইরে আমার দরজা দিয়ে একদিন আমাদের পুষ্কিনী বরাবর গেছে। তো এখানে একটা আম গাছ আছে, যে আম গাছটা হলো মনে করেন যেখানে একটা আম গাছটা আমার একটা মহিলা ফাঁসি দিয়েছিল, যেটা আমি পরবর্তী শুনছি। তো ওখানে পেরে দেখতো, কিন্তু আমি এটা মানে বিশ্বাস করতাম না যে ফাঁসি দিছে তাকে বা দেখা মানে কোনো কি। রাত্রে যে আম্মু ঘুমাই থাকতো, তো আম্মুর সেদিনকে প্রচন্ড জ্বর ছিল, তো ওদিনকে আমার খালা চলে আসছে, তো খালা রাত্রে ছিল। তো সেদিন রাত্রে মনে করেন যে খালা দেখা জাগনা থেকে পান খায়, অন্ডা উঠছে, তো দেখতে পাচ্ছে যে আপনার নুপুরো আশপাশ যে দরের যে দরজাটা, এটা যে নুপুরে মানে হেঁটে যাওয়া যে একটা নুপুরো শব্দ এটা পাচ্ছে। তো মা কইতেছে যে এখান থেকে নুপুর শব্দ এত রাত থেকে, অত কেয়ার না করে তো মা ঘুমাই গেছে। তো সকালে জিনিসটা বলছে যে এই ঘটনা আমি শুনছি, তো বলতেছে আমি কই দেব এটা মানে এটা ফাও কথা, কয় না এখানে নিশ্চয় কিছু আছে। আমি ঠিক আছে কি আছে এটা আমি দেখবো। দ্বিতীয় দিন আমি রাত্রে মনে করেন সেটা না ঘুমাইয়ে, তো আমি এটা দেখার জন্য আমি একটু ই করতেছি। তো আমি প্রায় ঘুমাই গেছি বলতে কি আমার ঘুম ভেঙে যায় যা স্বপ্নে প্রায় দুইটা থেকে তিনটার ভিতরে। তো ঘুমটা ভাঙে দেখি পুরো ঝুমঝুম করে নুপুর আওয়াজ, যেটা মানুষ সব হাইতে গেলে যে কোনো আওয়াজ চলে সেরকম। তো একবার এদিক যাচ্ছে একবার আসতেছে, তো এই যখন আমার এই পুষ্কিনীকে যাচ্ছে তখন আমি হঠাৎ দরজাটা আমি হালকা একটু খুলে দিই। তো খুলে দেখে যে চুলগুলা যে তো মনে করেন পুরো বাই আমাদের দরজার সামনে যাচ্ছে। তো এইটা দেখে আমি পুরো একটু মানে বলতেছি এত বড় চুল কার। তখন আমি মনে করেন দরজা ফাঁক করে আরো নামবো, তখন দেখি পুষ্কিনী যে আমাদের পাড়টা এই পাড়ের সামনে যিনি খাড় রয়েছে, চুলটা কিন্তু আমার দুই হাত দূরে। তখন আমি খাড়ে বলতেছি আপনি কে, কোনো সারা শব্দ দিচ্ছে না। তখন দ্বিতীয়বার তখন বললাম আপনি কে, তখন বলছে তুমি ঘর থেকে বাইরে ভুল করছো। আমি কেন, আমার তাবিজটা তখন আমার সাথে, তখন আমি
লাশ গোসল করানোর
পরে পর না তখন আমি শৈল বন্ধ করে নামছি, যেহেতু আমি জিনিসটা জানি শৈল বন্ধ করে নামার পরে ঘর না। তখন বলছে তুমি ভুল করছো। আমি কই না ভুল করি না কে, তুমি এত রাতে দুদিন ধরে তুমি এখানে ডিস্টার্ব করছো কি সমস্যাটা। তখন বলছে তুমি চলে যাও। আমি কেন আমি চলে যাবো, তুমি কে আমি দেখবো তোমাকে, কয় তুমি আমাকে দেখবে কাহ। তখন আমি আমি ইস্তম ধারে ছিলাম যে তখন আমি কি দেখবো নিজে বলতে পারতেছি না। দেখুন যখন আমাদের তাক আছে তার জিভটা একদম আমার এই পর্যন্ত নাভির পর্যন্ত ছিল না, আর যে চোখ খোলা যে সাইড পরে যে ভালো করে যে জ্বালানি যেরকম হয় তখন দুইটা আলোদের গিলিস মাস। তো এটা দেখে আমি পুরো একটা ঠিক আমি ব্যবসায়ী হয়েছি ওখানে, মানে তখন সকালে জ্ঞান করছি, এরপর আমার কি আমি আর বলতে পারবো না। এটাই যে আমার ঘটনা
আমরা যার কাছে যাব অ্যাজ ইউজুয়াল আমরা তার পরিচয়টা তো অবশ্যই জানবো, ডটিন তার পরিচয়টা বেশ ভালো করে জানে, কিন্তু এখানে আমরা যারা আছি সবাই কিন্তু একজন আরেকজনের সাথে পরিচিত হওয়াটা খুবই জরুরি। তো সেই ধারাবাহিকতায় আমরা ওনার পরিচয় জানবো, এবং পরিচয় জানার আগে আমি একটু ছোট্ট করে কিছু কথা বলতে চাই। আমি ফেসবুকে অনেক সময় অনেক রেসপন্স পাই, অনেকেই বলে যে ডটটা শুনতে পায় না, এবং আমি জানি হিউজ একটা অংশ আছে, হিউজ নাম্বার অফ লিসনার্স আছে যারা হচ্ছে ডাউনলোড করে নেট থেকে তারপরে ডট শোনে। তাদেরকে বলবো যে আপনারা যদি যখন অন এয়ার হয় ডট তখনই যদি শুনতে চান, এবিসি রেডিওর অ্যাপ রয়েছে, আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ওখান থেকে এবিসি রেডিওর অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, তার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি লাইভ শুনতে পাবেন। সো যদি আপনি চান তাহলে এটাও আপনি করতে পারেন, তাছাড়া আপনি যদি ডাউনলোড করে শুনতে চান আপনি ডাউনলোড করে শুনতে পারেন, আপনি যেভাবে চান, শুধু ডরের সাথে থাকলেই হবে, কারণ ডর সবসময় আপনাদেরকে এক্সপেক্ট করে। আমরা চাই যে আপনাদেরকে ঘটনাগুলো শুনিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের অতিথিরা শেয়ার করে, এই এক্সপিরিয়েন্সগুলো শুনে যেন আপনারা খুব খুশি হন, আমরা সেটাই চাই। তো যাই হোক, আমরা আর কথা না বাড়াই শান্ত, এবার আমরা চলে যাই। তো আমরা প্রথমে একটু পরিচয়টা জানি আপনার।
আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেন, থাকি পুরান ঢাকা লালবাগে।
লালবাগে থাকেন, ওকে। পুরান ঢাকায় ডট টিমের অনেক অভিজ্ঞতা রয়েছে, আমি জানি যে আপনারা হয়তো জানেন পুরান ঢাকায় ডট টিম অনেকবার গিয়েছে, বহুবার গিয়েছে, যতবারই পুরানো ঢাকায় যায় ডট টিম একটা না একটা কিছু নতুন করে আবিষ্কার করে পুরানো ঢাকার মধ্যে। তো যাই হোক, আমরা ঘটনায় চলে যাই, আপনার ঘটনায় আমরা শুরু থেকে শুনি, কোন ঘটনাটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে?
শুরুতেই আমি আমার ওয়াইফের সাথে যে ঘটনাটা ঘটে যায় সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি।
ওকে, প্লিজ আমরা ঘটনাটা শুনি।
ঘটনাটা ঘটে আমার বিয়ের পর আর কি, বিয়ে করি হচ্ছে সনাতন ধর্মের মেয়ের সাথে। স্বাভাবিক ভাবেই বিয়ের পর তাকে তার ফ্যামিলি ছাড়া হতে হয়।
ওকে, মানে ধর্ম চেঞ্জ করে যেহেতু মানে ফ্যামিলির অমতে গিয়ে বিয়ে করেছে, দ্যাটস ওয়াই ফ্যামিলি থেকে উনি ডিটাচ হয়ে আপনার সাথে চলে আসে। ওকে,
স্বাভাবিকভাবে তাকে তার পরিবারের মায়াটা ছেড়ে আসতে হয়েছে। আমি যে ঘটনাটা বলছি সেটা বিয়ের সপ্তাহখানেক পরে ঘটনা।
কত সালের ঘটনা এটা?
সেটা হচ্ছে 2004 সালের ঘটনা। তখন সন্ধ্যার সময় আমি বাসাতে ছিলাম, মাগরিবের নামাজের আগে আমি বাসাতে ছিলাম।
পুরনো ঢাকার বাসাতেই?
জি হ্যাঁ, আমার নিজের বাসাতে।
কোথায় এটা?
এটা হচ্ছে
আপনি যদি কমফোর্টেবল না হন, আপনি যদি চান যে সেটা শেয়ার করতে চান না, তো
আমি তো পাচ্ছি না। আব্বা আমাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমাকে কেউ ঘ্রাণ পাচ্ছ? কই না তো,
শুধু একাই।
হ্যাঁ, উনি আমার ওয়াইফ একাই পাচ্ছেন। আমি বললাম, দেখো এটা তোমার মনের ভুল হতে পারে, এভাবেই থাক আর কি। তো আমরা সেদিন সেভাবে স্টপ করে দিলাম বিষয়টাকে। পরের দিন সেম সময় সেম ঘটনা, আর বলছে দেখো তো আজকে আমি ঘ্রাণ পাচ্ছি। তখন সেদিন যে রুমে ছিল, আজকে আরেকটা রুমে এসে পাচ্ছে ঘ্রাণটা। আমি কই, তুমি ঘ্রাণ পাচ্ছ, আমরা পাচ্ছি না, এটা কিরকম? হয়তো কোথাও হয়তো ঘ্রাণ সেন্ট ইউজ করছে উপরে নিচে, সেটা হচ্ছে ঘ্রাণ তার, কিন্তু সেটা তো আমার না কেউ আসার কথা ঘ্রাণটা।
রাইট, একটা জায়গায় যদি
আমার সাথে লাগার কথা
সবাই,
তুমি কোন বলো না, তুমি এখানে একটু আসো। সেম সে জায়গায় যেখানে দাঁড়ানো ছিল
আপনার বাসা,
সেখানে ছিল একটু বেলকনি টাইপের প্লেসটা ছিল, বারান্দা ছিল পাশ দিয়ে। সেই জায়গাতে একটা নির্দিষ্ট একটা স্থানে বলো, তুমি আমার জায়গায় এসে দাঁড়াও একটু। আমি আমার ওয়াইফের জায়গায় গিয়ে দাঁড়ালাম, তাকে সরিয়ে দিয়ে, এই যে হ্যাঁ আছে, কিসের একটা ঘ্রাণটা আছে এবং খুব মিষ্টি ঘ্রাণ। আমি বললাম, হ্যাঁ আমি তো পাচ্ছি। তামুরে সন্দেহ যে এখানে যখন আসে তখন পাশে মনে হয় ঘ্রাণটা থাকতে পারে। আমি সেভাবে দুই কদম পিছনে গেলাম, তো সেখানে কোনো ঘ্রাণ পাচ্ছি না। আমি কি ব্যাপার, এখানে ঘ্রাণ পাচ্ছি না? মানে সেন্ট পারফিউম কখনো এমন হয় না যে একটা নির্দিষ্ট জায়গায় ঘ্রাণটা দিবে। সেই চিন্তা করে আমি আবার আমার আগের পজিশনে আসলাম, দেখি যে না সেখানে ঘ্রাণটা আছে। আমি বললাম, হ্যাঁ আমি পাচ্ছি তো। কয়ে দেখছো? আমি বলছি না। না এটা তো এরকম হওয়ার কথা না, নিশ্চয় কোনো ঘটনা। তোমার এর সাথে কি এরকম কোনো পারফিউমের সাথে কোনো রিলেশন আছে? তো আমার ওয়াইফ বললো যে এই পারফিউমটা আমার বাবা ইউজ করতো।
আচ্ছা, যে ঘ্রাণটা পাচ্ছে ওনার বাবা ইউজ
করতো? বাবা ইউজ করতো, একটা ব্র্যান্ড ইউজ করতো, সে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতো না। এমন দেখো এটা হইতে পারে, হয়তো তোমাকে হয়তো দেখতে দেখতে আসছে, আমার আব্বা মা আবার মজা করে
বলছে ওই ব্র্যান্ডের পারফিউম আশেপাশে কেউ লাগিয়েছে।
আশেপাশে বলতে আমার, আমি যতটুকু জানি আমার বাসার ব্র্যান্ড ইউজ করি না, এবং উপরে নিচে যে ভাড়াটি আছে তার ওই ব্র্যান্ড ইউজ করে না।
আচ্ছা, আপনি বললেন যে আশেপাশের ফ্ল্যাটও ব্যবহার করতে পারে না, আমি বুঝলাম না বিষয়টা। পাশের ফ্ল্যাটে কি পারফিউম ব্যবহার করে এটা আপনি কিভাবে জানবেন, বা আপনি কিভাবে সিউরিটি দিচ্ছেন যে ওখানে ব্যবহার করছে না?
আসলে পাশের ফ্ল্যাট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার উপরে নিচে দুইটা মোটামুটি ফ্যামিলি, তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। তারাও আমাদের বাসায় আসা যাওয়া করতো, আমরা তাদের বাসায় গিয়ে মোটামুটি ভালোই তাদের সাথে কথাবার্তা বা যোগাযোগ।
মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাদের সাথে, মানে আপনাদের প্রত্যেকটা ফ্যামিলির একটা মানে আসা যাওয়া যোগাযোগ, মানে সবাই ফ্যামিলিয়ার?
হ্যাঁ, ফ্যামিলিয়ার ছিলাম আমরা, কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না।
মানে আপনি জানেন যে মানে ওই ফ্যামিলির সমস্ত কিছু বা আপনার ফ্যামিলির ঘটনা
মোটামুটি? হ্যাঁ।
তো এই জন্য আপনি বলতে চাচ্ছেন যে ওখানে যদি এই ধরনের কোনো পারফিউম ইউজ করা হতো, সো আপনি হয়তো বা জানতেন?
তারপর সম্মনে সন্দেহ দূর করার জন্য তাদেরকে জিজ্ঞাসা, তোমাদের কাছে কি ব্যাপারটা কি ছিল? না, ঘটনা শেয়ার করি, জাস্ট পারফিউমের ইয়েটা শেয়ার করি, তোমার বাসায় কি পারফিউমটা আছে কিনা
আপনি শিওর হওয়ার?
হ্যাঁ, শিওর হওয়ার জন্য, যে হইতে পারে যে আমি হয়তো জানি না, তারা হয়তো নতুন করে আনতে পারে।
ওকে, রাইট, আমি জানার জন্য আপনাকে প্রশ্নটা করছিলাম। তো আমরা দুটো জায়গা পেলাম যে এখানে একটা পারফিউমের স্মেল পাচ্ছেন আপনারা, এবং সেটা সবাই পাচ্ছে না। আপনার ওয়াইফ প্রথমে পাওয়া শুরু করে, দেন হচ্ছে আপনি পেয়েছেন, আর কেউ পাচ্ছে না। তো এটার সোর্সটা আপনারা খুঁজে পাচ্ছেন না যে কোথা থেকে আসছে? এটা কি দিনের কোনো একটা নির্দিষ্ট সময় আসে নাকি সব সময়?
না, দিনের কোনো নির্দিষ্ট সময় না, সময়টা হচ্ছে মাগরিবের আজানের আগে।
ওই মাগরিবের আজানের আগ দিয়েই হচ্ছে আপনারা এই ঘ্রাণটা পেতেন সব সময়?
তো সেই নির্দিষ্ট সময় ঘ্রাণটা আসতো মাগরিবের আগে থেকে। এভাবে দেখা গেল যে আমার ওয়াইফ প্রথমে পায়, দেন আমি পাই দুই দিন পর। এভাবে পর্যায়ক্রমে বাকি সামনে দুই তিন অথবা গেলে চার পাঁচ দিন হবে আর কি, এর মধ্যে আমার আব্বাও ঘ্রাণটা পায়, এবং সেটাও সেই নির্দিষ্ট সময় মাগরিবের আগে, এবং নির্দিষ্ট একটা জায়গায়, এর এক পা আগে পিছে গেলে সেই ঘ্রাণটা থাকে না। তখন আমার বাবা বললো যে আমি তো ঘ্রাণটা পাচ্ছি শম্পা, তো বলো যে দেখেন আমি কথাটা মিথ্যা বলি নাই, দেখছেন তো এখন আপনার সবাই
হিন্দিকে তো আপনারা একটু বিশ্বাস করতে চান।
তারপর একদিন
ঘটনা দাঁড়ালো যে একটা পর্যায়ে
সবাই ঘ্রাণটা পেল। দেন আমি ওয়াইফকে বললাম যে আচ্ছা ঠিক আছে, সবাই তো ঘ্রাণটা পাচ্ছে একটা নির্দিষ্ট সময় আছে, তোমার সাথে কোনো কিছু ঘটছে কিনা, বা তুমি এই বিষয়ে কোনো কিছু জানো কিনা, বা এই ঘ্রাণটা নিয়ে তুমি কোনো বিষয় আছে কিনা এরকম কোনো, বা তুমি নিজে কি ঘ্রাণটা এই সেন্টটা কি ইউজ করছিলা, এরকম কোনো আছে যে তোমার প্রিয় একটা সেন্ট ছিল? তখন সে যেটা শেয়ার করলো, বললো যে আমার বাবা এই ব্র্যান্ডটা ইউজ করতেন এবং সে এই একটা ব্র্যান্ড ইউজ করতো। আমি ছোট থেকে যখন বুঝতে শিখছি আমি দেখছি যে সে এই একটা মাত্র ব্র্যান্ড সে ইউজ করতো।
এই ব্র্যান্ডটার সাথে আপনার ওয়াইফ খুব ভালোভাবে পরিচিত। আপনার শ্বশুরের কি হয়েছিল?
সে আমার বিয়ের আগেই মারা যান।
আচ্ছা, তো আপনার শ্বশুর মারা গেছে আগে?
হ্যাঁ, সেটা আমি এত ছুটে গেছি ঘটনা বলতে গিয়ে। শ্বশুর মারা যায় এবং আমার ওয়াইফ ছিল তার সর্বশেষ মেয়ে, সবার ছোট মেয়ে। স্বাভাবিকভাবেই খুব আদরে নিয়েছিলেন তাকে, যে কোনো আবদার বলেন বা আপনি মানে
বুঝতে পারছি যে একটা ছোট সন্তানরা অনেকটা আদরই হয়ে থাকে। তো আপনার শ্বশুরের সবচেয়ে আদরের সন্তান ছিল আপনার ওয়াইফ এবং উনি ডিটাচ হয়ে যায় আপনাদের
যেহেতু সনাতন ভাবে বিয়ে করছে, স্বাভাবিকভাবে তাকে ধর্ম চেঞ্জ করে আসতে হয়েছে। এটা হয়তো যেটা আমরা উপলব্ধি করলাম, আমার বাবা মা যেটা উপলব্ধি করলো যে হয়তো বা তুমি ছোট মেয়ে ছিল, তোমাকে সবাই আদর করতো, হয়তো তোমাকে দেখতে আসতে, এটা হতে পারে হয়তো। তো আমরা সেই ধারণা করলাম এবং সবাই এক পর্যায়ে যখন আমরা সবাই সেই স্মেলটা পেলাম, দেন তারপর থেকে আমরা আর কেউ স্মেলটা পাচ্ছি না।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবিসি রেডিও FM 89.2 এ ডর শুনছেন আপনি। অন দ্য স্পট থেকে সুমন অশান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। আমি আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত দুটো পর্যন্ত এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 103তম পর্বটি ধারণ করা হয়েছে বারুইপাড়া গ্রামের একটি বটগাছ তলায়। প্রিয় শ্রোতা, ডরের 103তম পর্বের অতিথি চারজন, সাকিব, রিফাত, নিয়ামত এবং মোস্তাফিজ। ঠিক 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। ডরের 103তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবিসি রেডিও FM 89.2 এ। আমি আর জে কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত দুটো পর্যন্ত এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 103তম পর্বটি ধারণ করা হয়েছে বারুইপাড়া গ্রামের একটি বটগাছ তলায়। হন্ডেড প্লেসের ডিটেলস আমরা জানব সুমন ও শান্তর কাছ থেকে অন দ্য স্পটে। প্রিয় শ্রোতা, ডরের 103তম পর্বের অতিথি চারজন, সাকিব, রিফাত, নিয়ামত এবং মোস্তাফিজ। 4 মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে হন্ডেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরটি আপনারা শুনছেন আমি আর জে কিবরিয়ার উপস্থাপনা এবং পরিকল্পনায়। সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে, সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে। এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। ফিরছি আবারও মূল গল্পে।
যেটা আমরা উপলব্ধি করলাম, আমার বাবা মা যেটা উপলব্ধি করলো যে হয়তো বা তুমি ছোট মেয়ে ছিল, তোমাকে সবাই আদর করতো, হয়তো তোমাকে দেখতে আসতে, এটা হতে পারে হয়তো। তো আমরা সেই ধারণা করলাম এবং আমরা সবাই সেই স্মেলটা পেলাম, দেন তারপর থেকে আমরা আর কেউ স্মেলটা পাচ্ছি না এবং এখন পর্যন্ত না।
দেখ, আমি যতটুকু বুঝতে পারলাম মানে আপনাদের বিশ্বাসটা বা আপনারা যেটা মনে করছেন সেটা হচ্ছে সামহাও কোনো না কোনো ভাবে আপনার শ্বশুর হয়তো বা আপনার ওয়াইফকে কোনো ভাবে দেখতে এসেছে।
এখন আমরা সেটাই ধারণা করতেছি, কারণ এর আগে আমরা শুধু হয়তো শুনে আসছি যে এরকম আসে, এরকম একটা উপস্থিতি আমরা টের পাই। এখন আসলে ঘটনা সেখানেই শুরু হয়েছে যে যদি কোনো পারফিউম যদি কেউ ইউজ করে আমরা সেটা ছড়ানো পাবো।
ওটা হচ্ছে যে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে পারফিউমটার কোন ধরনের কোন লজিক আপনারা খুঁজে পাচ্ছেন না। দ্যাটস ওয়াই এই লজিকটাতে মানে আপনার শ্বশুরের আসার লজিকটাতেই আপনারা মনে করছেন যে মোর রিলায়েবল
হতে পারে হয়তো
বিষয়ের তুলনায়। মানে এই ঘটনাটা আসলে আমরা কেউ যেমন 100% সত্যি ঘটনা সেটাও বলতে পারবো না এবং মিথ্যা সেটাও বলতে পারবো না। এবং অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি এরকম কিছু ঘটনা আমরা পেয়েছি যে আমরা জানি যে অনেকেই হয়তো বা এটা বিশ্বাস করে থাকবেন যে মৃত্যুর পর কারো দেখা গেছে যে তাদের যে পছন্দের মানুষগুলো থাকে খুব আদরের যাদের সাথে খুব ক্লোজ সম্পর্ক থাকে তাদেরকে কোনো না কোনো ভাবে একটু দেখা দেওয়ার চেষ্টা করে। আমরা হয়তো যারা এখন শুনছেন কিংবা এখানে যারা আছেন আপনাদের আশেপাশে খোঁজ নিলে দেখবেন যে হর হামেশা আপনারা এই ধরনের ঘটনা পাচ্ছেন যে কেউ মরে গেছে, মরে যাওয়ার পর মানে তার যদি খুব ক্লোজ হয়ে থাকে কোনো না কোনো ভাবে হয়তো তাকে দেখা দেওয়ার চেষ্টা করে। তো অনেকে এইটা নিয়ে অনেক ঘাবড়ে যায়, ভয় পায়, আবার অনেকে খুব খুশি হয় যে কোনো না কোনো ভাবে আবার টাচে আসতে পেরেছে। তো যাই হোক, আসলে এটা একটা মিস্ট্রি, আমার কাছেও মনে হচ্ছে মিস্ট্রি, আমি নিজেও মেলাতে পারছি না যে কি ধরনের।
এখানে আর বাড়তি ভাবে যে আমরা যে সচরাচর যে হুজুর বা ওজা টাইপের কাছে যাই তো আমরা সেটা নিয়ে সেখানে অগ্রসর হই নাই, কারণ সে আমাদের কোনো ক্ষতি করতেছে
না। রাইট, এটাই হচ্ছে আপনাদের পয়েন্ট অফ ভিউ, যেহেতু ক্ষতি করেনি তো আমাদের তো মানে
একটা নিজের সময় আসে এবং ঘ্রাণটা থাকে হায়েস্ট গেলে 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড দেন সে চলে যায় নিজের সময়, তখন হয়তো খেয়াল করলাম যে না এটা কোনো ক্ষতি করতেছে না আমরা হুজুর বা ওই সাইডে আমরা না যাই
আমাদেরও এত ভয় পাওয়ার কারণে। So, that was your first experience, যেটা আপনারা প্যারানর্মাল বলি বা যাই বলি না কেন, যেটা আপনারা মানে কোনো সূত্র খুঁজে পাননি কিভাবে হয়েছে, মানে কি ঘটেছিল আসলে, একটু অদ্ভুত একটা জিনিস আপনাদের সাথে ঘটেছে। আর কোনো ধরনের কোনো ঘটনা কি আপনার লাইফে ঘটেছে যেটা শেয়ার করতে চান আমাদের সাথে?
হ্যাঁ, আরেকটা ঘটনা শেয়ার করতে চাই, সেটা আমার নিজের সাথেই ঘটা ঘটনাটা। সেটা ঘটে আমি যখন ইন্টার পড়ি 1998 সালের দিকে, বেশ আগের ঘটনা। তখন আমি একা ঘুমাতাম আর কি বাসায়, আর একটা রুমের মধ্যে আমি একা ঘুমাতাম
পুরনো ঢাকাতে।
জি, পুরনো ঢাকা লালবাগে একই বাসাতে। তো একদিন স্বাভাবিকভাবে আমি ঘুমে আসি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। তাড়াতাড়ি ঘুমানোর পর আমি হঠাৎ কি মনে করে উঠে যাই, রাত তখন 1টা বা 1.5টা বাজে উঠে যাই, তা আমার কাছে মনে হলো কে যেন পা ধরে টান দিবে। তো আমি উঠে চিন্তা করি যে আমাকে এত রাতে কে পা ধরে টান দিবে, মনে আমার মনে ভুল সম্ভবত। আমি তারপর একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু উঠে বসলাম, উঠে বসে দেখি যদি এটা যদি আমার মনে ভুল হয়ে থাকে তাহলে চাদরটাই হবে কেন, মানে চাদরটা মানুষকে, হ্যাঁ, আমাকে পা ধরে টান দিলে যে একটা ভাঁজ পড়বে চাদরের সেভাবে পুরো একটা ভাঁজ পড়া, যে কেউ আমাকে টান দিছে এরকম একটা নির্দেশ বা সংকেত আছে
পায়ের মধ্যে স্পষ্ট, মানে
এটা পা ধরে টান দিলে যেভাবে হয় আর কি।
মানুষ যদি হাত দিয়ে আপনার পায়ে চেপে থাকে আপনি তো একটা মানে অনুভব করতে পারবেন, একটা মানুষ যদি আপনাকে পায়ে চেপে ধরে তো আপনি তো এটা অনুভব করতে পারবেন যে একটা মানুষের হাত ছিল যেটা পায়ে চেপে ধরেছে। আপনি কি এই ধরনের অনুভূতিটাই পেয়েছেন?
ঘটনাটা ঘটে যা 2-3 সেকেন্ডের মতো, মানে এত কিছু চিন্তা বা ভাবনা করার কোনো ওয়ে নাই, যেমন আমি শুধু এটুকু বুঝতে পারছি যে আমাকে দুই পা ধরে কেউ টান দিছে, এটুকু আমি অনুভূতি পাইছি, যে কারণে আমি ধরপড় করে ঘুম থেকে উঠে যাই। তো আমি চিন্তা করলাম যে এত রাতে এভাবে কেউ টান দিবে বিষয়টা কেমন যেন। এর আগে যে ঘটনাটা ইয়া হয় সেটা হলো যে টান দেওয়ার পর আমি একটা কেমন যেন দমকা একটা বাতাসের মতো একটা অনুভূতি পাই, মানে আমার গায়ের উপর মনে হয় যেন কে যেন একটা বাতাস দিয়ে গেছে। তো বাতাসটা একটু অস্বাভাবিক ছিল, মানে এমন না যে খুব গরম বা খুব ঠান্ডা এমন কিছু না, ফ্যানের বাতাস যেটা সেটা সচরাচর আসতেছে, একটু অস্বাভাবিক বাতাস। দেন আমি একটু ভয় পাই বেশি, যে রাত বাজে তখন 1টা-1.5টা এই সময় এরকম একটা ইয়া, তার মধ্যে চাদরটাও আমার পা ধরে টান দিয়েছে, এবার চাদরটা ভাস করা।
আপনি কি উঠে দেখেননি কোথাও, মানে খাটের নিচে কিছু ছিল?
খাটের নিচে আসলে রাত 1টা-1.5টা বাজে, তখন আমার মনে তখন ওই ভয় কাছে যে আমার পা ধরে কে টান দিবে, এমন না যে আশেপাশে কেউ আছে। ঘুম থেকে উঠে একটু বসছি আর কি, মানে বসে জাস্ট অবজার্ভ করার চেষ্টা যে কে আসছে আমার রুমে, আর আমার রুমে বলতে আমি ছাড়া কেউ নাই আর আমার বাবা মা। দরজা খোলা থাকে অল টাইম, দরজা অল টাইম খোলা থাকে, বাবার রুমের দরজাও খোলা থাকে, আমার রুমের দরজাও খোলা থাকে, আমার বাবা মা এবং আমি তিনজন মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই, আর মেইন যে ডোর সেটা লক করা থাকে অল টাইম। তো এইভাবে কেউ এই সময় পা ধরে সে যে লুকায় থাকবে বা এরকম দুষ্টামি করার মতো কোনো ব্যক্তি বা কোনো ছেলে পেলে নাই আমাদের ঘরে। তা আমি খুব ভয় পাই, খুব ভয় পেয়ে আমি মাকে গিয়ে উঠে মাকে বললাম, মা এই ঘটনা। ঠিক আছে, তুই একটু শুয়ে থাক আমার সাথে, কালকে দেখবো না কি হয়। তো ওইভাবেই শুয়ে থাকি। পরের দিন সকালে মা ঘুম থেকে উঠে আমার বিছানাটা অবজার্ভ করে, দেখি তো কি ছিল, তো দেখে যে হ্যাঁ আমি যেখানে শুয়ে থাকি, আমি আবার ঘুমানোর প্রক্রিয়াটা এরকম, মানে আমি যেখানে ঘুমাই একটা জায়গাতে শুয়ে থাকি, মানে এমন না যে ডান কাত বা বাম কাত হইলো
বিছানা জুড়ে
একটা জায়গাতে। আমি কিভাবে শুয়ে আসছিলি বলো, যে আমি তো ছিলাম কিন্তু আমি গতকাল রাতে চিত হয়ে শুয়েছিলাম বেশি, মানে সারা রাতে আমি সম্ভবত চিত হয়ে শুয়েছিলাম। তখন দেখে যে না চাদরটা একটু কেমন যেন টান দিলে, যেভাবে চাদরটার অবস্থান হয় যে একটা মানুষের টান দিলে একটা চাদরের যে ভাঁজটা থাকে।
আমার একটা জিনিস একটু জানার ইচ্ছে হচ্ছে যে আপনি বলছেন বারবার যে চাদরের ভাঁজটা, তো একটা মানুষ যখন চাদর গায়ে দিয়ে ঘুমায়, একটা মানুষের নড়াচড়ার মধ্যেও কিন্তু চাদরে অনেক ধরনের ভাঁজ পড়ে যেতে পারে। একটা মানুষ ঘুমের মধ্যে একটু একটু নড়াচড়া করবেই, তো সেখানেও তো একটা ভাঁজ পড়তে পারে।
কিন্তু পা ধরে টান দিলে জাস্ট নিচের দিকে সে ভাঁজটা, আপনি যখন ঘুমিয়ে থাকবেন আপনাকে ধরে যখন কেউ পা ধরে যখন টান দেবে নিচের দিকে, আপনার চাদর কিন্তু আপনার পায়ের সাথে বা শুরু বডির সাথে সে নিচের দিকে মেনশন করবে, জাস্ট এরকমই। আর আপনি যেটা বলেন আশেপাশে,
ফাইনালি কি হলো?
ফাইনালি দেন এই ঘটনা ঘটার পর আমার মা আমাকে সেই দিন সন্ধ্যার দিকে হুজুরের কাছে নিয়ে যায়, বলে যে এই ঘটনা এরকম গতকাল রাতে তার সাথে এরকম ঘটনা হয়েছে, এর আগে এরকম কোন ঘটনা টটনা তো হয় নাই, কি ব্যাপার হঠাৎ করে এইবে। তো উনি যেটা পরবর্তীতে বললেন যে ঠিক আছে আমি একটু দেখি, দেখে বলবো না কি হয়েছে। তো পরের দিন গেলাম তার ওনার কাছে, বলে তোমার ছেলে মনে হয় নামাজ করেন বেশি পড়ে, এরকম কোনো মনে হয়? হ্যাঁ আমি বাসায় থাকি, আমার কোনো কাজ নেই, জাস্ট লেখাপড়া আর খাওয়া দাওয়া, এছাড়া আমি বাইরে কোনো ফ্রেন্ডের সাথে কোনো আড্ডাবাজি কোনো কিছু না, যেটুকু সময় পেতাম কোরআন শরীফ পড়তাম। হ্যাঁ সেটার জন্যই পড়ি তোমাকে পছন্দ করছিল, সে তোমাকে নিয়ে যেতে চেয়েছিল কালকে, তোমার নিয়ে যেতে চেয়েছিল, এটা হুজুরটা বলে। হ্যাঁ পড়ি আসছিল, এভাবে তোমাকে পছন্দ করছে, তোমার এই কর্মকাণ্ড দেখে তার ভালো লাগছে, বিধায় তোমাকে সে নিয়ে যেতে চাইছিল কালকে। তোমার বলে নিয়ে যেতে চাইছিল, তো এভাবে টান দিয়ে চলে গেল কেন? আমি বললো যে ওর কাছে সম্ভবত একটা তাবিজ আছে, সেটার ইয়াতে সে বাকি কাজটুকু করতে পারে নাই, মানে তাকে যে পুরোটা নিয়ে যাবে এরকম নিয়ে যেতে পারে নাই, যে তাবিজের জন্য সে রিটার্ন করে।
তো সেই যাত্রায় আপনার আর কোনো বিষয় না, আপনার পায়ের মধ্যে কোনো হাতের ছাপ বা কোনো
না ওই ধরনের কোনো কোনো ছাপ টাপ কিছু ছিল না।
ওকে, মানে আমি জানি না, যারা শুনছে তারা অনেকেই হয়তো অনেক লজিক দিয়ে ভাঙাতে পারবেন, তো যে যেভাবেই লজিক দিয়ে ভাঙিয়ে নেন, এটা প্রত্যেকের আমাদের পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল বিলিভের জায়গা, কিন্তু যার সাথে ঘটেছে এটা তার বিলিভ হচ্ছে, নিশ্চয়ই এটা অদ্ভুত কিছু একটা ঘটেছে।
আরো অদ্ভুতের একটা বিষয় সেটা হলো যে সেম ঘটনাটা আমার চাস্তো ভাইয়ের সাথেও ঘটে, কিন্তু সে এভাবে না, ঘটনাটা ঠিক এভাবে ঘটে যে সে কয়েক মাসের জন্য নিরুদ্দেশ হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর ছিল না।
আচ্ছা, এবং হচ্ছে বোঝা যাচ্ছে আপনার যদি এই সিকিউরিটিটা আপনি না হতেন তাহলে হয়তো বা আপনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারত, আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে। তো আমরা জানি না আসলে এই ঘটনাটা কি ছিল, বাট এটা ট্রু যে কিছুটা অদ্ভুত তো অবশ্যই বটে। তো অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের জার্নিতে এসে আপনার এই ঘটনাগুলো শেয়ার করার জন্য।
তোর মানে ভয়, হন্টেড বাই গ্র্যান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির সময় হলো আরো একবার, ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, তারপর আবারও ফিরছি। যারা এরই মাঝে ফোন করে ফেলেছেন ডরের গল্প বলার জন্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো খুব শীঘ্রই। যারা ফোন করেননি তাদেরকে বলছি নাম্বারটি আরো একবার, 09-6-1-3-8-9-2-8-9-2। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দুর্দনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে, আমরা জানি। যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক চুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয়। যাকে চুক্তির আলোয় আপনি মাপবেন, তবে এটা ঠিক পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনায় বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট বিরতির পর ধরের শেষাংশে একেবারে ফিরব। ধর মানে ভয়, হন্টেড বাই গ্র্যান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত অনেক কোভিড দুটোর কাছাকাছি, যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবিসি রেডিও FM 89.2 তে আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আছি, এন্ড দিস প্রোগ্রাম ইজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, গল্পের একেবারে শেষ ভাগে আমরা ফিরছি, সাথেই থাকুন।
আজকের জার্নির প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং প্রত্যেকের ঘটনাই শুনলাম, এবং প্রত্যেক ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা বরাবরের মতো আজও আমার কিছু কিছু ঘটনা খুবই ভালো লেগেছে। একজনের কথা আমি বলবো, যে মুস্তাফিজ ভাই। মুস্তাফিজ ভাই এখনো মনে হচ্ছে আমি একটু নার্ভাস দেখতে পাচ্ছি।
হ্যাঁ, একটু নার্ভাস আমি।
ওনার ঘটনাটা খুব বেশি কিছু না, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে
একটু ডিফারেন্ট ওনার গতানুগতিক যে ঘটনাগুলো হয় সেটা থেকে একটু বাইরে,
একটু ভিন্ন রকমের ছিল। যে ওনার শ্বশুর ওনার ওয়াইফকে দেখার জন্য, মানে ওনারা বিলিভ করছে যে হয়তো বা এসছে মৃত্যুর পর, এবং যেটার মানে সিমটমটা হচ্ছে যেই সেন্টটা ওনার শ্বশুর ব্যবহার করত সেই সেন্টটাই পেত। প্রথমে ওনার ওয়াইফ পেয়েছে, পরে আপনি পেয়েছেন, পরে আপনার পুরো ফ্যামিলি পেয়েছে, এবং একটা পর্যায়ে আবার ভ্যানিশ হয়ে গেছে। আমার কাছে বিষয়টা অদ্ভুত লেগেছে।
আসলে কিন্তু অদ্ভুত, দেখো প্রতিটা মানুষের কিন্তু আলাদা কিছু স্মেলও থাকে। যদি পারফিউম নাও ইউজ করে, তুমি দেখবে যে কিছু মানুষের অস্তিত্ব কিন্তু বোঝা যায়, এবং যখন তারা বুঝতে পারছে যে তার মৃত বাবা তার আশেপাশে আছে বা স্মেল পাচ্ছে, তখন ব্যাপারটা কিন্তু আসলেই অদ্ভুত।
রাইট। এবং আরো বেশ কয়েকটা ঘটনা আমরা পেয়েছি যেটা আমার কাছে খুব মানে ভালো লেগেছে। অনেকে হয়তো মানে একটু নার্ভাসনেস এর কারণে ওইভাবে গুছিয়ে বলাটা হয়নি। তো যাই হোক, কার কেমন লেগেছে, শ্রোতাদের কেমন লেগেছে, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তো আমরা এবার আমাদের কাজটা করতে চাই, সেটা হচ্ছে যে আজকে এই বাড়ুইপাড়া গ্রামের যে বটগাছ তলায় আপনাদেরকে নিয়ে এসছি, কেন আমরা এই বটগাছ তলাতে নিয়ে এসছি, আমরা সেই ঘটনার দিকে যেতে চাই।
তবে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো বাড়ুইপাড়াতে কিন্তু বেশ কয়েকটা বটগাছ আছে, বেশ কয়েকটা বটগাছের মধ্যে এই বটগাছটা স্পেশাল এবং যে কেউ হয়তো রিকগনাইজ করতে পারবে খুব সহজে। আচ্ছা যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই, সেটাই বরং বলি। আর মূল ঘটনা বেসিক্যালি হচ্ছে, এই বটগাছটা সম্পর্কে রিউমার ছিল অনেক আগে থেকে। এখানে যারা বাস করছে, যারা থাকছে, তাদের ধারণা ছিল এই বটগাছের মধ্যে অতিপ্রাকৃত কোনো কিছু হয়তো বা আছে। তো সেই ধারণা থেকেই হোক বা অন্য কোনো ধারণা থেকেই হোক, আশেপাশে যে বাড়িগুলো আছে তাদের মধ্যে একটা বাড়িতে একজন মহিলা স্বপ্ন দেখতে পায় যে এই গাছের সামনে যেন কোনো কিছু, মানে নাপাক কোনো কিছু, অপবিত্র কোনো কিছু যেন কখনো না যায়। তারপর থেকে স্বপ্ন দেখার পর যা হয় আর কি, একটু এড়িয়ে যাওয়া, সুমন বুঝতেই পারছো যে মানে একটু অ্যালার্ট থাকা। তো আশেপাশে কোনো এক বাড়ির একজন মহিলা স্বপ্ন দেখে যে তার মেয়ে, এই যে আমরা যেখানে বসে আছি যে বটগাছের তলার নিচে, এই বটগাছের তলার নিচেই হচ্ছে মারা গেছে। তো স্বপ্ন দেখার পর সে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, এবং আতঙ্কিত হয়ে সব বাসার সবাইকে অ্যালার্ট করে দেয় যেন এদিক এই রাস্তাটি একটু অ্যাভয়েড করে যায়, কারণ এর আগে যারা ছিল বটগাছটা অনেক বেশি পুরনো, এবং পুরনো হওয়ার কারণে এখানকার যারা মুরব্বীরা আছে তারাও অদ্ভুত কোনো কারণে সবাইকে একটু অ্যাওয়ার করে দেয় যে যেন না যায় এই বটগাছের সামনে।
আসলে হয় না, মানে এই ঘটনাগুলো হয় কি, মানে অনেক মানুষজন আছে, ম্যাক্সিমাম মানুষজন ঘাটাতে যায় না, যে ঠিক আছে এটা যদি এরকম হয়ে থাকে, হয়তো বা এরকম হোক বা না হোক, রিমারটা এতদিন ধরে চলে আসছে,
হ্যাঁ দরকার কি রিস্ক নিয়ে ওদিকে যাওয়ার,
যদি বাই চান্স কিছু ঘটে যায়।
হ্যাঁ,
সো এই জন্যই অনেকে এটাকে অ্যাভয়েড করে চলতো, এবং যে বাচ্চাদেরকেও নিষেধ করা হতো যে এখানে যেন সময়ে অসময়ে যাওয়া না হয়, মানে একটা অ্যালার্ট করে দেওয়ার বিষয় ছিল প্রত্যেকের মাঝে।
এবং যে বিষয়টা হয়, ধরো তোমাকে অ্যালার্ট করে দেওয়া হলো কোনো একটা বিষয়ে, বা আমরা যখন বুঝতে পারি যে ওই জায়গাটা নিষিদ্ধ বা ওই জায়গায় যাওয়া হবে না, তখনই কিন্তু অদ্ভুত কোনো কারণে সাবকনশিয়াস মাইন্ডে দেখা যায় ওই জায়গাটাকেই বেশি টানে। তো যে বাচ্চাটাকে না করে দেওয়া হয় যে ওই জায়গায় যেতে না, ওই বাচ্চা দেখা যায় প্রায় না বলেই ওই বটগাছের নিচে গিয়ে খেলতো। তো খেলতে খেলতে তারপর কি হয়, ওইটা ওইভাবে এক্সপ্লেইন কেউ করতে পারেনি, তবে যে জিনিসটা দেখতে পায় পরে গিয়ে, ওই বাচ্চা লাশ ওখান থেকে পায়, এবং ওই মহিলা যে মহিলা আগে স্বপ্ন দেখেছিল, স্বপ্নে ঠিক যে জায়গার মধ্যে দেখে যে বটগাছের থেকে একটু দূরে ওখানে কাদামাটির মতো জায়গাতে তার মেয়ে হচ্ছে পুঁতে রাখলে যেরকম হয় সেরকম করে রাখা।
এবং এরকম হয়েছে কি, মানে মাথাটা অনেকটা মাটির কিছুটা নিচে
পাওয়া গেছে,
মানে লাইক এমন মনে হচ্ছে যে কেউ ইচ্ছে করে যদি উপর হয়ে নিজের মাথাটা নিজে মাটির মধ্যে দিয়ে দেন, এরকম যে পজিশন, এরকম পজিশনে মনে হচ্ছিল। কিন্তু এটা তো আসলে কেউ কখনো ইচ্ছে করে এটা করবে না,
সেটাই।
এবং ওই ডেড বডির মধ্যে কিছু ধরনের সিমটম পাওয়া গিয়েছিল, যেই সিমটম গুলো আসলে খুবই উইয়ার্ড মনে হয়েছে সবার কাছে। তার পুরো শরীরে জখমের দাগ পাওয়া গিয়েছিল, এবং এইখানে একটা বিষয় মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, যেটা আমরা খুব সতর্কভাবে জানার চেষ্টা করেছি। আমরা জানি যে বর্তমানে আমাদের চারপাশে কত ধরনের ইনসিডেন্ট ঘটছে,
হ্যাঁ,
যেহেতু একটা মেয়ে বাচ্চা এখানে, সো অন্য বাজে ধরনের কিছু ঘটতে পারে। সো সেই রিলেটেড কোনো ধরনের অ্যাবিউজ এর কোনো কিছু ছিল কিনা এটাও মানে আমরা নিশ্চিত হয়েছে যে আমাদেরকে জানানো হয়েছে যে ওইভাবে অ্যাবিউজ এর কোনো কিছু হয়নি। যেই ধরনের আঁচড়ের দাগ পেয়েছে বা মুখ নীল হয়ে গেছে, ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে এবং শেষ পর্যন্ত পোস্টমর্টম হয়েছে কিনা আমরা আমাদের জানা নেই, ওটা আমরা পাইনি। কিন্তু ওনারা সবাই কনফার্ম করেছে যাদের সাথে কথা হয়েছে যে এটা মানে বাচ্চাদের সাথে যে মেয়েদের সাথে যে অ্যাবিউজ এর যে বিষয়টা ওগুলো রিলেটেড কোনো কিছু ছিল না।
কিন্তু যেভাবে লাশটা পাওয়া গেছে ওইটা অস্বাভাবিক ছিল, তো অনেকেই সুপার ন্যাচারাল ব্যাপারগুলোর সাথে রিলেট করে নিয়েছে আর কি। আর আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমি জানি না এটার কারণ কি, আমরা এখন যেখানে বসে আছি সেখান থেকে ঘুরে ফিরে একটু দূরেই কিন্তু সেই মেয়েটা কবর, এবং এখানেই কবর দেওয়ার কারণটা কি ছিল সেটা এখানকার কেউ ওইভাবে বলতে পারে না,
এবং ওই ফ্যামিলির লোকজনও এটা খুব একটা ডিসক্লোজ করেনি। এটা মানে কেন যে শেষ পর্যন্ত ওনারা এখানেই কবর দিয়েছে, হয়তো এটার পেছনে কিছু না কিছু একটা লজিক আছে। এবং এখানে কবরটা দেওয়ার পরে কিন্তু ঘটনা শেষ হয় না, এখান থেকে বলতে পারি আমরা ঘটনা
শুরু হয়।
আর যেটা দেখা গেছে যে ওই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে এখানে কবর দেওয়ার পরে এমনিতেই প্রথম দিকে মানুষজন ভয়ে আরো অ্যাভয়েড করতো জায়গাটা, কিন্তু তারপরেও দেখা গেছে আস্তে আস্তে একটা সময় পরে অনেকেই আসতে শুরু করে, এবং যখন এই জায়গাটাতে আসতে শুরু করে এই ধরনের ঘটনা আস্তে আস্তে বাড়তে থাকে। এমনও শুনেছি আমরা রাতের বেলায় অনেকে নাকি দেখেছে যে এই মেয়েটা গাছের আশেপাশে ঘুরে
বেড়াচ্ছে,
এবং বেশ কয়েকজনের কাছে আমরা এই কথাটা শুনেছি, এবং কেউ কেউ বলেছে যে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়েছে এই গাছ থেকে। এবং সবচেয়ে আমার কাছে মানে একটা ভয়ঙ্কর একটা বিষয় যেটা লেগেছে, যে ছেলে এই এলাকারই একজন মানুষ ছিল এবং সে ঢাকায় থাকে, যার আসার কথা ছিল ডরে, কিন্তু সে ঢাকার বাইরে চলে গেছে এবং তার ঢাকায় ফিরতে কম করে হলো মাস খানিক দেরি হয়ে যাবে, তো দ্যাটস ওয়াই আর সে আসেনি আমাদের সাথে। সে বলেছিল যে কোনো একদিন সে ফোনে কথা বলতে বলতে এই গাছটার আশেপাশে চলে যায়, এবং সে ফোনের কথার এতটাই মগ্ন ছিল যে সে আসলে খেয়াল করেনি কোথায় চলে এসেছে। এবং একটা পর্যায়ে যখন গাছটার নিচে চলে যায় হঠাৎ করে তার মাথার মধ্যে মানে কিছু একটা লাগে, আঘাত লাগে। তারপরে যখন আঘাত লাগে তখন তার একটু সেন্স হয় কি লেগেছে, জাস্ট হাত দিয়ে এমনি সরাতে যায় তখন তার মনে হয় হাতের মধ্যে শক্ত কিছু একটা লেগেছে। জাস্ট তখনই সে ভালো করে তাকিয়ে দেখে যে দুটো পা ঝুলছে এখান থেকে, এবং সেটা কোনো একটা বাচ্চারই হবে। তারপরে যে তার ফিলিংস সে যেভাবে আমাদের কাছে বর্ণনা করেছে, এটা কোনোভাবেই কেউ যদি এটা এক্সপিরিয়েন্স না করে কারোর কাছে বর্ণনা করা সম্ভব হবে না। তারপরে যাই হোক, সে এখান থেকে কোনো রকম দৌড়ে বেঁচে গিয়েছে, এবং সে নাকি বেশ অনেকদিন অসুস্থ ছিল এই জিনিসটা দেখার পরে।
আর এলাকায় যারা আছে তারা মোটামুটি অলমোস্ট অনেকেই দেখেছে যে বাচ্চা চারপাশে ঘুরছে বসে আছে। আর একটা কারণ হচ্ছে হলো এখন কিন্তু এই ঘটনার পর কিন্তু কোনো ছেলে মেয়ে কিন্তু এখন এই দিকটাতে তেমন একটা আসে না, কারণ সবাই মোটামুটি কিছুটা সতর্ক থাকে, এই গাছটা সম্পর্কে যেহেতু অনেকেই জানে তাই কেউ হয়তো ওইভাবে চিন্তা করে না যে কি দরকার রিস্ক নিয়ে।
আসলে এইসব ক্ষেত্রে সতর্ক থাকাই ভালো, বলা যায় না তো কখন কি ঘটে। সো কথা আছে না কি জানে সাবধানের মার নেই বা কি যেন একটা ঘটনা আছে না, সো সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, ডর টিমের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো ডর টিমও সতর্ক না হয়ে অসতর্ক অবস্থায় কোনো কিছু করে না। তো যেহেতু আমরা সবসময় সতর্ক থাকি এবং যেখানে আমাদের সাথে আমাদের অতিথিরা আসে তাদের একটা রেসপন্সিবিলিটি আমাদের উপর থাকে, তো আমরা সেই দিকটা বিবেচনা করি, আজকের মতো আমরা এখান থেকে মনে হয় উঠে পড়াটা খুব বেটার হবে, তাই না শান্ত?
চলো সুমন,
তো চলুন আমরা সবাই উঠে পড়ি। আই হোপ যে আপনাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে, এবং আপনারা যদি কখনো পার্সোনালি এসে, আমি জানি যে অনেকে আমাদেরকে বলেছেন যে আগ্রহ দেখিয়েছিলেন এখানে আরো কিছুক্ষণ থাকার জন্য, বাট আমরা এটা পারছি না, তারপরও আপনারা যদি পার্সোনালি কখনো এসে এই জায়গার ইনভেস্টিগেশন করতে চান আপনারা আসতে পারেন। তো আজকের মতো ডর এখানেই র‍্যাপ আপ করছি আমরা। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আর শান্ত আবারও যোগ দিবে সবার সাথে।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ করব আজকের মতো, ইনফ্যাক্ট শেষ করতেই হবে, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন, সত্যি কি এটা সম্ভব? অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব। বিশ্বাসের এই ব্যাপারটি একান্তই আপনার। শেষ করছি আজকের ডর, প্রস্তুত থাকুন। আগামী বৃহস্পতিবার রাত ১২টায় আরো একবার আমি আরজে কিপ্টিয়া আসছি ডর নিয়ে।